Groot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময়ের রেডিও 58.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এ। অ্যান্ড দিস ইজ ট্রু যে দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামিনফোন। এখন ভূত এফ এম আরো অন্যরকম উইথ গ্রামিনফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আর সেই সাথে সবাইকে, যদিও একটি দিন পেরিয়ে গেছে, তবুও বড়দিনের শুভেচ্ছা, ম্যারি ক্রিসমাস, এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে এই বছরের শেষ দিন, অর্থাৎ মানে আজকে এই বছরের শেষ দিন, আজকে এই বছরের শেষ ভূত এফ এম, এবং বছরের শেষ ভূত এফ এমটা স্পেশাল করার ইচ্ছা তো অবশ্যই রয়েছে, এবং আপনাদের সহযোগিতা সেজন্য খুবই প্রয়োজন। সুতরাং আশা করছি জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারব। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে SMS করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা দেশের বাইরে রয়েছেন, তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন ঘটনা জানছেন বিভিন্ন মানুষের কাছে, তারা হয়তো অনেক সুন্দর করে বলতে পারেন, এবং আপনাদের তাদের উপরে তাদের ঘটনা শুনে মন্ত্রমুগ্ধের মতো শুধু শোনেন এবং প্রচন্ড ভয় পান, সে সমস্ত মানুষের কাছ থেকে ঘটনা কালেক্ট করে মোবাইল ফোন দিয়েই রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এই একই অ্যাড্রেসে। জাস্ট অডিও ক্লিপটি কম্পিউটারে নিয়ে সেখান থেকে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। অনেকে দেখি যে বিভিন্ন জন আমাদেরকে, আমি লাস্ট উইকেও কতগুলো অডিও ক্লিপ পেয়েছি, অনেক নয়েজ থাকে। আমি একটু সাজেশন, এটা আমার সাজেশন, এটা আমার রিকোয়েস্ট যে আপনি যখন রেকর্ড করবেন তখন আসলে সাউন্ড হয় না বা সাউন্ড নাই এরকম কোন একটা জায়গা থেকে যদি আপনি রেকর্ডটা করেন তাহলে ভালো হয়। আমি লাস্ট উইকেও একটা ঘটনা পেয়েছি খুবই চমৎকার, কিন্তু পুরো ঘটনাটাই সমুদ্র সৈকতে রেকর্ড করার কারণে একটা বিরাট নয়েজ আছে, সেখানে ঝামেলাই হয়। এনিওয়েজ, আমাদের চারপাশে নানান রকমের কিছু ঘটছে সব সময় প্রতিনিয়ত, এবং আমি একটু আগেই একটা ঘটনা শুনছিলাম। আমাদের প্রথম অতিথি সেই ঘটনাটাই বললেন, ঘটনাটি পুরান ঢাকা থেকে উনি এসছেন, এবং একটা জায়গার ঘটনা, কোন একটা কলোনির ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে।
হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত। ইনফ্যাক্ট আজকে আসছি ঘোড়াশাল থেকে।
আপনি ঘোড়াশাল থেকে এসেছিলেন, আপনার ঘটনাটা নিশ্চয়ই ঘোড়াশালের?
হ্যাঁ, ঘোড়াশাল সরকারি কলোনি।
ওকে, শুনি।
আচ্ছা, তো ঘটনাটা সেপ্টেম্বর মাসের ঘটনাটা, যে ফ্যামিলির সাথে ঘটে, ও পাঁচজন ফ্যামিলি মেম্বার। তো সবচেয়ে ছোট যে ছেলেটা, তো ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় ভাই, বড় আপু এবং সেই ছোট ছেলে। তো ছেলেটির নাম শাওন। তো ঘটনার শুরুতে একটু বলে নেই যে শাওন ছেলেটা খুবই মিক মাইন্ডেড, সে মানে খুব কম কথা বলে, সবার সাথে মিশলেও সে খুব লিমিটেড ভাবে বাইরে যায়, সে খেলাধুলা করে অ্যাজ ইউজুয়াল, খুব নর্মাল। তো ছোটবেলা থেকে ও একটু ভীতু প্রকৃতির ছিল, যে সন্ধ্যাবেলা দেখা যায় যে খেলতে গেলে যখন সন্ধ্যা হয় তখন বাসায় উঠতে গেলে ওর মাকে ডাক দেয় সিঁড়ির থেকে, যে মা এসে বাসায় নিয়ে যাও। তো ঘটনা যে দিন, ওই দিন রাত্রে একটা ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুমায় রাত্রে 11:30 থেকে 12 পর্যন্ত মধ্যে, তো আন্টি কি করে যে ওকে অ্যাজ ইউজুয়াল ওর বিছানা রেডি করে দিয়ে ঘুমাতে যেতে বলে। তো রাত্রেবেলা আন্টি জাস্ট ফিনিশিং এর জন্য একবার কিচেনে যায়, কিচেন থেকে ফেরার পথে দেখে যে ডাইনিং রুমে শাওন দাঁড়িয়ে আছে এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তো প্রথমে বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাস নাই? কয় কিছু না, মুখ পানি খাবো। তো ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তো আন্টি তার ছেলেকে রুমে পাঠায়, আন্টি এক কাপ এক মুখ পানি নিয়েও যায় রুমে, শাওনকে দেয়, শাওন খায়। তো খাওয়ার পরে ওকে ওই দিন রাত্রেবেলা রুমে রেখে আসে, মশারি কমপ্লিট করে, বিছানা কমপ্লিট করে ওকে ঘুমাতে দিয়ে আসে। তো রাত্রেবেলা হয় কি যে 1:30 থেকে 2টার দিকে আন্টি আরেকবার যায়, আন্টি আরেকবার বের হয়, বেরোয়ার পরে সেম দৃশ্য, যে শাওন ডাইনিং রুমে বাইরের দিকে তাকিয়ে আছে। তো বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? এটা বলার সাথে সাথে ও কি হয় যে দৌড় দিয়ে ওর মধ্যে, ওর যে রুমে ঘুমাতো ওই রুমে ফিরে আসে। তো রাতে ওই দিন খুব খারাপ কিছু ঘটে, যে ওই দিন রাতে দুটোর দিকে আশেপাশে থেকে শোনা যায় অনেক আঙ্কেল আন্টি মানে জোরে জোরে আম্মু আব্বু বলতে শুনেছিল। আর ফিনিশিং রাত্রেবেলা যেটা হয় যে একটা ফ্যামিলি নর্মাল ঘুমানোর সময় দরজা আটকেই ঘুমাবে।
আর আমাদের ঘটনাটা শুনি, আপনি যেভাবে আমাকে বলেছিলেন সেভাবে প্লিজ একটু বলুন।
তো রাত্রেবেলা হয় কি যে যখন ছেলে শোয়, শোয়ার পরে সামথিং ওর রুমে এক্সিস্টেন্স একটা থাকে, তো ওই ওকে একটা কিছু ক্যারি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাতে তো কেউ কোনো কিছু টের পায়নি, সকালবেলা পিছনে বিল্ডিং এর এক আঙ্কেল সকালে নামাজের পরে আসে, এসে বাসায় নক করে। নক করার পরে বলে যে আন্টি এজ ইউজুয়াল দরজা খোলে আঙ্কেলকে সাথে নিয়ে, তো বলে কি এত সকালবেলা কি হয়েছে। পরে বলে যে আপনাদের ছেলে তো নিচে পড়ে আছে, তো সকালবেলা দরজা খোলার আগে এত রুম টুম চেক করে ওরা যায়নি। বলে যে না আমার ছেলে আমার রুমে আছে, আমাদের রুমে ঘুমাচ্ছে। পরে বলে না আসুন আপনি নিচে আসুন, নিচে এসে দেখে যান। তো নিচে গিয়ে দেখে যে আসলেই সাউন্ড পড়ে আছে, ওর শরীরে শার্ট গুলো ছেঁড়া। আর এই ছেঁড়াটা রাসেল ভাই আসলে কিরকম যে আমরা যদি ধস্তাধস্তি করে ছিঁড়ি, এটা আসলে সে ছেঁড়া না। আমি যদি রেতি দিয়ে আপনার শার্ট বা টি শার্টে পোজ দেই অথবা কোনো কিছু যদি আপনাকে খাঁচি দেয় স্ক্র্যাচ করে, তাহলে এটা ছিল অনেকটা হার্মটা ওই রকম। আর ওর জিব্বাটা যে খুব খারাপভাবে ড্যামেজড ছিল, আর মাথার এই সাইডে অনেক ব্যথা পায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট যেটা, ওর ফিমার, বাম পায়ের ফিমার, এই ফিমারের হাড় কিন্তু খুব শক্ত, এটা নর্মালি একটা মানুষের পক্ষে মোটেও ভাঙা সম্ভব না যদি এটার উপর দিয়ে কোনো গাড়ি বানা যায় অন্য কিছু না যায়। তো এই ফিমারটা ভাঙা ছিল, ওর বাম পা এখনো পুরোপুরি হাঁটতে পারে না ও কারা চুজ করে।
আমি একটু ঘটনাটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি একটু সবাইকে বলি, সেটা হচ্ছে যে আপনি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং আপনি বলেছিলেন যে হসপিটালে
তাকে
খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে গিয়ে এই ছেলেটাকে আপনারা যেভাবে পান সেটা হচ্ছে সেই ছেলেটার মোটামুটি সমস্ত শরীরেই ড্যামেজড এবং প্লাস্টার করা ছিল এবং তাকে ওইখানকার ডাক্তাররা মানে যখন সচেতন তখন চেতনা ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করেছিল যে তোমার কি হয়েছিল, সে প্রথম যে কথাটা বলে সেটা কি বলে,
সে বলে যে আমি একটা জিনিসই ফিল করতে পারি, সেটা হচ্ছিল সামথিং আমাকে ডাক দেয়, ডাক দিয়ে কোলে করে নিয়ে যায়, এরপর আমার ঘুম ভাঙে, আমি নিজের শরীরকে এত ড্যামেজড অবস্থায় নিচে দেখতে পাই।
ওকে, এখন বলেন যে ওনাকে আসলে কিভাবে পাওয়া গিয়েছিল ওই জায়গাটার বর্ণনা দেন। আপনি বললেন অলরেডি আপনি বলেছেন যে আপনার শার্ট স্ক্র্যাচ করা ছিল, এরপর আপনি বলেছেন যে তার জিহ্বায় কোন একটা ঝামেলা ছিল এবং তারপরে আপনি আপনি একটা জিনিস মনে হয় মিস করেছেন যে আপনি বলেন যে ছাদ থেকে যদি,
এটা বলছি আমি, তো ওরা যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং থেকে যদি আমি মানে উপর থেকে যদি কেউ কিছু জিনিস ফালাইও এত দূরে যাওয়া সম্ভব না, ঠিক আছে, যদি আমি ফোর্স দিয়ে না ফালাই। তো ছেলেটা নর্মালি যে জায়গায় পড়েছিল আর যে ইনসিডেন্ট যে জায়গায় হয় ওটা আমরা দেখলে বুঝতে পারবেন যে মানে মাটিতে 2-3 ইঞ্চি গর্ত ছিল, যেরকম যেন ওকে কেউ কোনো কিছু দিয়ে ফোর্স করে একদম মাটির মধ্যে গেঁথে দেওয়ার ট্রাই করে। আর পুরো শরীরের অবস্থা খুবই ড্যামেজড ছিল, সকালবেলা স্ক্র্যাচ ছিল, এগুলি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা ওনার ঘটনাটা আমি যদি একটু বলি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি জানি না ঘটনাটা আসলে শুরু করেছেন উনি অন্য একটা জায়গা থেকে যার জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে যে আমি তো বললামই যে হসপিটালে তাকে ওই অবস্থায় পাওয়া যায় এবং হসপিটালে পাওয়া যাওয়ার পরে তাকে যখন মানে সকালবেলায় যেভাবে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস মনে হচ্ছে যে বিল্ডিং এর উপর থেকে সে নিচে লাফ দিয়েছে। যদি এরকম যদি ধরি আমরা ব্যাপারটা, তাহলে যেটা হবে যে বিল্ডিং এর যে ডিস্টেন্সে গিয়ে সে পড়েছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করা সম্ভব না এবং সে মাটিতে অনেকটা ভেতরে ঢোকা অবস্থায় ছিল, সেটাও সম্ভব না। দেখে মনে হয়েছিল যে কে হয়তো জোর করে তাকে মাটিতে পুঁতে ফেলা বা এরকম জিনিস চেষ্টা করেছিল এবং সে একটা কথাই বলেছিল যে কেউ একজন তাকে নিয়ে যাবার চেষ্টা করেছিল। মাঝে মাঝে আমরা শুনি যে এরকম রাতের বেলায় নানান ধরনের অনেক কিছু দেখে নিয়ে যায়, কিন্তু সেটাও অনেক সময় এরকম অনেক ভয়াবহ হতে পারে, অনেক কিছু এখনো পর্যন্ত সেটা সলভ করা সম্ভব হয়নি। এবং কি সলভ করা কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, যে কি আসলে নিয়ে গেছিল তাদেরকে?
না, এটা এখনো সলভ,
এখনো সলভ করা সম্ভব হয়নি। সেটাই আমি বলছিলাম যে অনেক সময় আমরা অনেক কিছু মানে ধারণাও করতে পারি না, আমাদের চিন্তার শক্তি অত দূর পর্যন্ত যায় না যেটাতে আমরা আসলে বের করে ফেলতে পারি যে ঘটনাটা আসলে এরকম ঘটেছিল। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, আমাদেরকে হাম্মাদ SMS করেছেন এবং নেত্রকোনা থেকে তিনি SMS করেছেন, শুনছেন, আমাদের সাথে আছেন। হ্যালো আমাদেরকে এসএমএস করেছেন, নামটা একটু প্রথমে লিখবেন আপনারা প্লিজ। লিখেছেন জহিরুল এবং তিনি তার ওয়াইফ দুজনেই শুনছেন, অনন্যা আমাদের শুনছেন এবং আজকে তার বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো। তন্ময় লিখেছেন এসএমএস করেছেন আমাদেরকে, এবং খুলনা থেকে আনোয়ার এবং তার আফরিন এবং তার ওয়াইফ আফরিন রেগুলার তারা এসএমএস করেন, আজকেও করেছেন আমাদেরকে। মোহাম্মদ রাজীব এসএমএস করেছেন আমাদেরকে, সিদ্দিক খান জুরাইন থেকে, অনাবিল শাহজাহানপুর থেকে আমাদের এসএমএস করেছেন। শাহজাহানপুরের কথাটা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ল যে আমি আসলে আমার খুব মানে খারাপ লাগছিল একটা জিনিস, যে সেই শাহজাহানপুরে আছে একটা ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন সেই ঘটনাটা, এবং এখনো পর্যন্ত সেই বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। প্রায় 300 ফুট গভীরে যে বাচ্চাটি আছে, এবং আমি লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি তাই জানি আর কি। তো আমি সর্বাঙ্গীনভাবে আমি তার মঙ্গল কামনা করি, এবং আমি আশা করছি যে অবশ্যই যেন মানে সেই বাচ্চাটিকে আমরা ভালোভাবেই ফিরে পাই, সেটা আমরা আশা করব আর কি। আমাদেরকে মাহবুব এবং মাহবুব আমাদেরকে মোহাম্মদপুর না মোহাম্মেদপুর চিটাগং থেকে এসএমএস করেছেন, তন্ময় রয় আমাদের এসএমএস করেছেন বেইলি রোড থেকে, এছাড়াও শোয়েব আমাদের এসএমএস করেছেন, জ্যাকলিন আমাদের যশোর থেকে এসএমএস করেছেন, রাব্বি এবং সাগর আমাদের এসএমএস করেছেন শুভ, এছাড়াও স্বপন আমাদের এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, আরমান রানা মুফিদুল চঞ্চল আমাদের এসএমএস, শাকিল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও রাজীব আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, কাশিম এস এইচ আব্রার আমাদের হাজারিবাগ থেকে এসএমএস করেছেন আমাদেরকে, ইশরাক সহ আরো অনেকে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা চলে যেতে পারেন www.facebook.com/radio.foodfi অথবা www.facebook.com/bhootfm.russell, এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যে পোস্টগুলো আমাদের রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে এবং কোন ঘটনা শুনতে আপনার বেশি ভালো লেগেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি জানাতেই পারেন। যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি একটা ইমেইল আমি পড়তে চাই। এই ইমেইলটি আমাদের একজন আমাদের রেগুলার একজন লিসনারই পাঠিয়েছেন, এবং ইমেইলটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। আমাদেরকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমি জয় আরিফিন লিখছি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে। আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমার ইমেল রেগুলারই থাকে কেন, তাই বলে রাখছি আমি ইদানিং ভূত এফএম কে এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন প্রতি এপিসোডের জন্যই ঘটনা কালেক্ট করি। আচ্ছা, একটা জিনিস বলি আমি, সেটাই যে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তারা যে আর কোনোদিন ঘটনা পাঠাতে পারবেন না বা ভূত এফএম এ আসতে পারবেন না, এরকম কিন্তু না। আপনাদের কাছে যদি নতুন ঘটনা থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন, এবং আপনারা সবসময় ভূত এফএম এর জন্য আপনাদের দরজা খোলা রয়েছে। আচ্ছা, যদি তারপরে তিনি লিখছেন, যদি আমার এই ভালোবাসা বহমান থাকে তবে কোন সপ্তাহে আমার ইমেল করা মিস হবে না ইনশাল্লাহ। আজকের এপিসোডে 2014 সালের শেষ এপিসোড, তাই আমি 2014 কে বিদায় জানিয়ে শুরু করছি আমার কালেক্ট করা প্রথম ঘটনাটি। ঘটনাটি আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শোনা, এটা তার পরিবারে ঘটে যাওয়া অতি দুঃখজনক একটা ঘটনা, আমি ঠিক তার মতো করেই বলছি। আচ্ছা, যিনি বলছেন তিনি হচ্ছেন শাকিল। স্বপ্ন কখনো বাস্তব হয় এ কথা নিয়ে ছোটবেলা থেকেই আমার মতবিরোধ ছিল, কিন্তু এই ঘটনাটি আমাকে আমার বিশ্বাস থেকে খানিকটা নয় পুরোটাই নাড়িয়ে দিল। স্কুলে তখন টেস্ট পরীক্ষা চলছিল, অনেক রাত জেগে পড়তে হতো, স্বভাবতই অনেক রাতে রাত পড়ে ঘুমাতাম আর খুব ভোরে উঠে পড়া শুরু করতাম, খুব একটা ভালো ঘুম হতো না। তবুও প্রতিদিন আমি এই অদ্ভুত একটা স্বপ্ন দেখতাম, চারিদিকে মানুষ, মাঝখানে একটি লাশ, আর আমি সেই লাশের পাশে বসে কাঁদছি, খুব কাঁদছি। লাশটি কার ছিল সেটা দেখতে গেলে আমার ঘুম ভেঙে যেত। যাই হোক, এই নিয়ে তেমন একটা ভাবিনি, কারোর সাথে শেয়ারও করিনি। পরীক্ষা শেষ হল, সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিছু না খেয়ে ঘুমাই। অবাক করা ব্যাপার হল, সে রাতে আমি একটি নয় দুটি স্বপ্ন দেখি। প্রথম দেখলাম মা আমাকে খুব আদর করে খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা খুব ভালো রেজাল্ট করবি তুই, তবে আমি তোর রেজাল্ট শুনে যেতে পারব না, শুনে যেতে যদি না পারে আমার উপর রাগ করিস না। মা বলে একটা চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। আম্মু অন্য রুম থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? মাকে কিছুই বলিনি, তিনি আমাকে হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন। এরপর আমি আবার সেই পুরনো স্বপ্নটি দেখলাম, লোকজন, লাশ, আমি কাঁদছি। তবে এবার আরেকটু দেখলাম, আমি লাশটার কাছে গেলাম, লাশটার মুখ খুললাম, আর মুখ খুলে যা দেখলাম তা যেন কোনো সন্তানের কপালে না জোটে। আমি দেখলাম লাশটি আর কারোর নয়, আমার মায়ের। এরপর কিছুদিন কেটে গেল, স্বপ্নটি প্রায় ভুলেই গেলাম। স্কুলে রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করেছি বলে সবাই আমাকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছিল এবং উইশ করার জন্য অপেক্ষা করছিল। তাদের সাথে থাকা অবস্থায় আমার বাবার ফোন থেকে একটা কল আসে। সালাম দিলাম, বললাম আমি খুব ভালো রেজাল্ট করেছি, মায়ের কাছে ফোনটা দিন। ওপাশ থেকে কেঁদে কেঁদে খালামণি বলল, তোর মা আর বেঁচে নেই। কাউকে কিছু না বলে বাসায় আসলাম। এসে মায়ের লাশের কাছে বসে খুব কান্নাকাটি করলাম আর মায়ের লাশকে বললাম, মা আমি খুব ভালো রেজাল্ট করেছি, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। পরে জানতে পারলাম মায়ের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাবা দোকান থেকে এসে মাকে মৃত অবস্থায় খাটে শোয়া অবস্থায় পান এবং ততক্ষণে মা মৃত। আমার মাকে আমি আজও খুব মিস করি। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। লিখেছেন জয় আরিফিন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য এবং আশা করছি যে অনেকের কাছে হয়তো ঘটনাটা ভালো লেগেছে এবং আপনি অবশ্যই SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি অবশ্যই জানাতে পারেন যে ঘটনাটা কেমন লেগেছে আপনার কাছে। আমার মনে হয় যে আপনি একটু ওই চেয়ারটা যাবেন প্লিজ। আর আমরা এখন নেক্সট ঘটনায় যাব এবং ইন দ্য মিন টাইম আপনি আমাকে SMS করতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, আপনার মেসেজ, তারপর পাঠিয়ে দেবে 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
জি আমি শিমুল, আমি আজিমপুর থেকে এসেছি।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
জি আমি বর্তমানে যে বাসাটায় আছি এখানে আমি এক বছর যাবত আছি। তো নর্মালি আমি কখনোই রাতে ভয় পাই না বা লাইট অফ জ্বালিয়ে ঘুমাই না। তো এবার আমি এই বাসাটায় ওঠার পরে দুই একটা উইয়ার্ড ঘটনা ঘটে যেগুলো আমার কাছে একটু অস্বাভাবিক লাগে এবং আমি একটু ভয় পাই। তো আমি পরে রুমমেটদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। তো ওরা বলে যে খুব বেশি সিরিয়াস কিছু না, তবে ভয় পাওয়ার কিছু নাই। তো আমি এটা তো আমার একটা কানে নেই না। তো যেটা হয়েছে ফাইনালি আমি সিরিয়াস যেটা ভয় পাই সেটা হচ্ছে এবার রোজার ঈদের আগের দিন রাতে। এই পর্যন্ত রুমে কেউ না কেউ ছিল কিন্তু ওই দিন আমি সম্পূর্ণ একা হয়েছি এবং পার্সোনাল কিছু কারণে আমি ঈদে বাড়ি যেতে পারিনি। তো ওই দিন রাতে অ্যাজ ইউজুয়াল আমরা একটা কথা বলে রাখি যে আমরা সবসময় বাথরুমের লাইটটা জ্বালিয়ে ঘুমাই, কারণ আমাদের মেইন ডাউটটা হচ্ছে যে মেবি আমাদের বাথরুমটাতেই প্রবলেম। এই জন্য আমরা সবসময় বাথরুমের লাইটটা জ্বালিয়ে তারপরে ঘুমাতাম। তো ওই দিন আমি অভ্যাস বসে যেহেতু সবাই সবসময় জ্বালিয়ে রেখেছে আমিও বাথরুমের লাইটটা জ্বালিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমার যে বেডটা ওটা হচ্ছে আমি রুমে আরো আমার রুমমেটরা আছে, আমার বেডটা একটু এক সাইডে মানে রুমের মধ্যে একটু ছোট্ট একটা রুমের মতো ওখানে আমার বেডটা। তো আমি আমার মতো লাইট বন্ধ করে শুধু বাথরুমের লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি। বাথরুমে একটা আবছা আলো ছিল। তো আনুমানিক রাত দুটা কি তিনটার সময় হবে আমি ঘুমের মধ্যে আমি দেখছি যে আমি ওখানেই ঘুমিয়ে আছি, মানে আমি স্বপ্নে ওটাই দেখছি, আমি যেখানে ঘুমাচ্ছি ওই জিনিসটাই আমি স্বপ্নে দেখছি যে আমি ঘুমাচ্ছি। এবং আমার বাথরুমের যে লাইটটা সেই লাইটের আলোটা একটু কোনাকুনি ভাবে আমার রুমের দরজায় পড়ছে এবং এই আলোর মাঝখানে যদি কেউ এসে দাঁড়ায় তার একটা ছায়া পড়বে। আমি ঠিক সেটাই দেখছি যে 8-10 বছরের একটা ছেলে, হাফ প্যান্ট পরা ছেলেটা, তার পায়ের নিচের অংশটা দেখা যাচ্ছে, আমি শুধু তার পাটা দেখতে পাচ্ছি ছায়ার মধ্যে। তাকে আমি বাস্তবটা দেখিনি, শুধু ছায়াটাই দেখেছি এবং দেখছি ওই আমার রুমের দরজাটা আমার মাথার কাছে। তো ছেলেটা আমাকে বলতেছে, এই তোমাদের বাথরুমটা কোন দিকে? এরকম দু তিনবার বলার পরে আমি জাস্ট ডিস্টার্ব হই যে আমাকে ঘুমের মধ্যে ভাঙালো। আমি বললাম যে তুমি এখানে কি করো, তুমি যাও ওদিকে, যাও ওদিকে আমাদের বাথরুম। আমি বাথরুমটা দেখি, জাস্ট যেই আমি ওটা বলেছি ছেলেটা দৌড় দিয়ে চলে যায় এবং আমার ঘুমটা ভেঙে যায়। তো কিন্তু আমি ফিল করি যে এটা আমার স্বপ্ন ছিল না, আমি কথা বলেছি, আমার এরকম লেগেছে। কিন্তু তারপরও আমি উঠিও না, আমার লাইটও জ্বলে না, আমি এবং আমি সবার সাথে এটা শেয়ার করি যে দেখো আমি না এরকম একটু ভয় পাইছি। কিন্তু সবাই বলে না না এটা স্বপ্ন, কেউ আমার এটা কোনো গুরুত্ব দেয়নি, আমিও ভেবেছি এটা স্বপ্ন। তাই এই ঘটনার এক দেড় মাস পরে আমি এখন যে বেডটায় আছি ওই বেডটায় আগে একজন আপু থাকতো, তাকে আমি চিনি এবং তার বাসায় আমি যাই, সে বর্তমানে যেখানে আছে। এবং তাকে যে কথা প্রসঙ্গে হঠাৎ তার সাথে আমার কথা হয় যে আপু তুমি কি ওই রুমে যখন থাকতে তুমি কি ভয় পেতা, তখন সে আমাকে বললো কি হ্যাঁ হ্যাঁ আছে, ওইখানে একটা বাচ্চা ছেলে আছে 5 বছরের একটা
বাচ্চা।
কিন্তু এর মধ্যে কিন্তু ওনার সাথে আমার প্রায় বছর খানে কোনো যোগাযোগ হয় নাই, দেখা হয় নাই, হ্যাঁ, এবং এটা নিয়ে কোনো কথাও হয় নাই। তো আমি বললাম যে তাই, আচ্ছা বলো তো তোমার সাথে কি হয়েছিল। তো সে আমাকে বলে যে সে যখন ঘুমিয়েছিল তার মনে হয়েছে যে একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা বা 4-5 বছর, সে গ্রিল দিয়ে হাঁটছে, গ্রিল বাচ্চা যেরকম ঝুলে ঝুলে হাঁটে ওরকম ঝুলে ঝুলে হাঁটছে, তারপরে তার গায়ের উপর পালিয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, এরকম করছে।
বাচ্চার বয়স কিরকম হবে বলতো?
উনি বলেছে 4-5 বছর, আমি দেখেছি 7-8 বছর। আরেকটা ঘটনা আছে, সেটা বললে মানে এক এক সময় এক এক বয়সে আসতেছে। তো সেটা হচ্ছে যে ও এরকম বলে, তারপর আমি বলছি যে তারপরে ও বলে যে উঠে লাইট জ্বালাইতে নেয়, লাইট বন্ধ হয়ে যায়, এরকম হয়। এবং সে অনেক ভয় পায়, সে চিৎকার করে ওঠে, রুমমেটরে এসে তাকে দোয়া দোয়া পড়ে রোগন পায় এরকম আর কি, ভাই সুস্থ করে। তো উনি আমার সাথে এটা শেয়ার করে, তো আমি বললাম দেখো আপু আমি এরকম দেখছি, বলেছে হ্যাঁ ওখানে ওই বাচ্চা ছেলেটা আছে। হ্যাঁ, তো তারপর উনি আমাকে যে হিস্টোরিটা বললো মূলত সেটা হচ্ছে যে আমি বর্তমানে যে রুমটায় আছি সেখানে মানে আমাদের বর্তমানে যে অ্যালটমেন্ট এটা একটা সরকারি কলোনি, এবং এখন যারা আছে তার আগে যারা থাকতেন ওনাদের একটা ছেলে ছিল, এবং সেই ছেলের একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু ফ্যামিলিগত ভাবে সে অ্যাফেয়ারটা মেনে নেয় না, মেনে না নিয়ে অন্য একটা মেয়ের সাথে তাকে বিয়ে দেয়। এবং ওই ওয়াইফের সাথে ওনার সবসময় গন্ডগোল বা ঝগড়াঝাটি হতো, এবং পরবর্তীতে যেটা হয় যে ছেলেটা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে এবং মেয়েটাও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে,
দুজনে।
হ্যাঁ, দুজনে। এবং ওই রুমে এই ঘটনাটা ঘটে, এবং পরবর্তীতে অ্যালটমেন্ট চেঞ্জ হয়, বাড়িওয়ালা চেঞ্জ হয়, এখন বর্তমানে যারা আছে এরাও প্রায় 16-17 বছরের উপরে আছে, অনেক আগের ঘটনা। তো আমরা ধারণা করেছি মূলত ধারণা এটার জন্যই এরকমটা হয়েছে। তো তারপরে দেখা গেছে যে পরে আর কোনো কিছু ঘটে নাই, কিন্তু আবার কোরবানি ঈদের সময়, এটা বলেছি আমি রোজার ঈদের ঘটনা, এখন আবার কোরবানি ঈদের ঠিক সেম কাহিনী, রুমে সবাই বাড়ি চলে গেছে, আমি আবার একা হয়ে গেছি। তো আগের ঘটনার কারণে যখন আমি আপুর কাছে শুনেছি যে এরকম একটা আপুর সাথে ঘটেছে, আপু ভয় পেয়েছে, আর আমি যেটা পরে চিন্তা করে দেখেছি যে আপু আমার মতো সেম দেখেছে, স্বপ্নেই দেখেছে, যেটা আমি ঘুম থেকে উঠে ফিল করেছি যে না এটা আমার স্বপ্ন না বাস্তব, উনি হয়তো ভয়ের চেয়ে ওটাই ভেবেছে, হ্যাঁ ওটা উনি দেখেছে। আমি এটাই চিন্তা করে পেয়েছি যে ওনার সাথে আমার সাথে যা ঘটেছে ওনার সাথে সেম তাই ঘটেছে, স্বপ্নের মধ্যেই উনি স্বপ্ন দেখেছে। তো কোরবানির সময় যেটা হয়েছে এরকম, আমি সেম ঘুমিয়ে আছি এবং ঠিক আগের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমি ওখানে ঘুমাচ্ছি, ওই মুহূর্তটাই আমি স্বপ্ন দেখছি ঘুমিয়ে। এবং ওই সময় মানে একদম সেম টাইমে 2-3 বাজে ওই সময় হঠাৎ আমার মনে হলো কি যে আমার এই বাগানের নিচে কেউ ফু দিচ্ছে। ফু দিলে আপনার গায়ে যদি একটা ফু দেয় একটা ফিলিংস আসবে কিন্তু, যে আমার এখানে ফু দেওয়া হয়েছে, ওরকম ফু দিচ্ছে। 2 ফু হওয়ার পরে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি ঘুমটা ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার পর আমি উঠে লাইট জ্বালানোর ট্রাই করছি, লাইট নিভে গেল। 2-3 বার আমি ট্রাই করেছি, লাইটটা নিভে গেল না, এবং আমি
মানে জলে নিভেছে নাকি নেভানো মানে জলেই নাই,
জলে নিভেছে। আমি যতবার জ্বালি এটা নিভে যাচ্ছে। তারপর আমি ভয় পেয়ে উঠে যাই, উঠে আমি আমার রুম থেকে বের হই, মানে আমার যে সামনে যে রুমের প্যাসেজটা ওখানে যাওয়ার চেষ্টা করি, এবং ওখানে দেখি যে আমার রুমমেটের বেডের উপরে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে, 2-3 বছর একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটার চুলগুলো খুব উস্কো খুস্কো এবং প্রচন্ড রক্তচক্ষুনি, সে এরকম ঘুরে আমার দিকে তাকিয়ে আছে, চোখ মুখকে এরকম তাকিয়ে আছে। এবং ওটা দেখে আমি ভয়ে মানে আমি লাফাচ্ছি না কি করছি, কারণ কি করবো আমি বুঝতেছি না। ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙেছে, এবং ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে মনে হলো যে 3 নম্বর ফুটটা এখনই দিল, এবং আমার ঘুমটা ভেঙে গেল। মানে এর আগে 2টা ফু পেয়েছি, লাস্ট টাইম 3টা ফু পেয়েছি, আমি কিন্তু উঠে কোনো নড়াচড়া করিনি, আমি জাস্ট চোখটা এরকম করে তাকিয়েছি, কোনো নড়াচড়া করিনি যে আমার এখানে নড়া লেগেছে, আমার মনে হচ্ছে কেউ এখানে নড়া দিয়েছে, তাও না, আমি জাস্ট এরকম তাকিয়েছি। এবং যেটা হয়েছে আরেকটা জিনিস আমি ফিল করেছি, শূন্যতা, যে আমরা এখন সবাই এখানে বসে আছি, সবাই যদি রুমের থেকে বের হয়ে যায় আমি একা বসে থাকি তখন একটা মনে হবে না একটা
কেউ নাই,
শূন্যতাটা সৃষ্টি হয়েছে, ওরকম একটা শূন্যতা। আর একটা জিনিস যেটা, যে আমি তখন একবার চিন্তা করেছি আমি উঠবো, আবার চিন্তা করলাম না আমি দেখেছি আমি লাইট জ্বালিয়েছি, আমি জ্বলেনি, আমি আবার ওভাবেই শুয়ে পড়ি। কিন্তু ফাইনালি আমার যে 2 বার আমি ভয় পেয়েছি, আমি 2 বারই আমার ঘুম থেকে জাগার পর মনে হয়েছে না এটা আমি ঘুম স্বপ্ন না, এটা আমার বাস্তবই ছিল, এরকম মনে হয়েছে, যদিও ব্যাপারগুলো আমার স্বপ্নের মধ্যেই ঘটেছে। এবং এরপরে আমি এখনো পর্যন্ত একদিনও একা থাকি নাই রুমে, বা যদি একা থাকার মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে আমি কাউকে নিয়ে এসে থেকেছি।
আমি কতগুলো প্রশ্ন করি আপনাকে, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ছেলেটাকে দেখে আপনি দেখেছেন ছেলেটাকে?
আমি একবার ছায়া দেখেছি, আর একবার যেটা দেখেছি বাচ্চা ছেলে, দেখতে হয়েছে যে মানে সাইজে সে 2-3 বছরের বাচ্চা, তার হাত পায়ের গড়ন বা তার নাড়াচাড়া মুভমেন্ট এগুলো সব 2-3 বছরের বাচ্চা, বাট তার চেহারাটা প্রচন্ড ম্যাচিওর, এবং ভয়ঙ্কর বলতে সে তার চোখগুলো এরকম গোল গোল, মাথার চুল বড় বড় এবং উস্কো খুস্কো,
যেটা আপনি বললেন একটু আগে। এবং আমি জানতে চাচ্ছি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এটাকে আসলে যেরকম ভাবে অনেকে অনেকে বলেন যে অনেকে বলেন একদম পুরো মানুষের মতো দেখলাম, অনেকে বলেন ছায়া ছায়া, অনেকে বলেন ট্রান্সপারেন্ট, আপনার কোনটা? মানে
আমি দেখেছি যেটা যে একটা বাচ্চা ছেলের মাথায় যদি একটা বড় মানুষের মাথায় নিয়ে লাগাই দেওয়া হয় যে ছবিটা হবে সেম সেই ছবিটা।
আচ্ছা, এরকম ধরনের। এবং এটা আপনি কি মানে এখনো পর্যন্ত দেখে যাচ্ছেন?
না, এখনো আমি দেখছি না, ওই যে আমি একা থাকলে ব্যাপারগুলো ঘটছে।
তার মানে আপনার যদি আবারও কোনোদিন এরকম হয় তাহলে হয়তো আবার আপনি দেখতে পারেন, আশঙ্কা আছে।
আসল ভাই, যেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের রুমে কিন্তু টুকটাক এর আগে টুকটাক কিছু উইয়ার্ড ঘটনা ঘটেছে, যেটা আমি আপনাকে বলেছিলাম। এর আগে যে বাথরুমে গিয়েছি, বাথরুমে জানলা দিয়ে মনে হচ্ছে প্রচন্ড একটা বড় ঢিল ছুড়লে যেরকম একটা শব্দ হবে, প্লাস্টিকের বালতির মধ্যে পড়লে বালতিটা ভেঙে যাবে। আমি ওখানে খুঁজে একটা সুরকি পর্যন্ত পাইনি, এবং সকালের ঘটনা এটা আমি সম্পূর্ণ সচেতন। আরেকটা জিনিস যেটা হয় মাঝে মাঝে আমাদের বাথরুমে দুপুর বেলাটা 12:30 দিকে যদি কেউ যায় গোসল করতে, মানে আপনি ধরেন বাথরুমের দরজায় কেউ ধাক্কা দিলে শব্দ হবে এবং ভাইব্রেশন হবে, দুটাই হবে। ওখানে শুধু ভাইব্রেশনটা হয়, শব্দটা হয় না। দরজার সাথে সাথে খুললে কেউ নেই, কেউ নক করে নেই, জিজ্ঞাসা করলে কেউ নক করে নেই, এই ধরনের সমস্যা
এখনো হয়।
এটা মাঝে মাঝে হয়, খুব বেশি হয় না প্রবলেম।
এবং আপনি শিওর যে ওটা অন্য কেউ করছে না বাসার?
দরজা খোলার সাথে সাথে কেউ নেই, এবং সবাইকে স্যার বলা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, কেউ
আমি আপনাকে একটা সাজেশন দিব যে এরপরে দেখবেন যে যদি বাথরুমটা এরকম কোন সুযোগ থাকে, অ্যাটাচ বাথ যদি হয়, অ্যাটাচ বাথ, তাহলে আপনি দেখবেন যে মেইন দরজাটা বন্ধ করার পর এরকম কোন ঝামেলা হয় কিনা, মানে মেইন দরজা লক করা আছে তারপরে যদি এরকম সমস্যা হয় তাহলে সমস্যাটা আসলেই বেশ ভয়ঙ্কর। যাই হোক, আমরা অনেক কিছুই ইগনোর করি আমাদের লাইফে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আসলে মাঝে মাঝে দেখা যায় যে ঘটনাটা অন্য, আমরা অনেক পরে টের পাই যে তখন হয়তো এরকম ইগনোর না করলেই ভালো হতো। যেমন একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে আমাদের, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম, উইথ গ্রামীণ ফোন। আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন এখানে, এবং কমেন্ট এখানে অনেকেই আমাদের পোস্টের নিচে লাইকও দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে লিখেছেন বোরহান উদ্দিন, লিখেছেন ভালো হচ্ছে। আমাদের কামুজামা রিফাত লিখেছেন ভালো লাগলো। মামুন রশিদ লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে ভালো লাগছে ভূত এফএম, কাজী নাফিস ফুয়াদ। এছাড়াও আমাদেরকে রমিও দাস এখানে লিখেছেন যে কলকাতা থেকে লাইভ অ্যাপে তিনি শুনছেন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে বল লিখেছেন। সুমন আহমেদ লিখেছেন গুড মর্নিং, গুড, আচ্ছা ভূত এফএম তিনি লিখেছেন কি ভূত এফএম ভালো লাগছে তার কাছে, সেটা তিনি লিখেছেন আর কি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের লিখেছেন, এমডি নীরব খান আমাদেরকে এখানে এসএমএস করেছেন, এবং তিনিও লিখেছেন তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এমডি তারিকুল ইসলাম লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা। এগুলো সব ভূত এফএম এর আমার যে পেজটা রয়েছে সেখানে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে ফুর্তির পেজে লিখছেন নীল সীমান্ত, লিখেছেন যে কানে হেডফোন লাগিয়ে তিনি শুনছেন। এবং আমাদেরকে জুবায়ের অমি লিখেছেন তার সেকেন্ড এসএমএস, প্লিজ এসএমএস টা পড়েন, কোথায় ভাইয়া, ডেফিনেটলি আপনার এসএমএস পেলে আমি পড়ব। এছাড়াও আমাদেরকে এমডি আরিফ লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা তাকে অনেক ইমোশনাল করে দিয়েছে। আমাদেরকে মেহেদী হাসান লিখেছেন যে রুমে একা খুব ভয় পেয়েছেন তিনি। এছাড়াও এসএমএস করছেন অনেকেই, আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি ফারুক শান্তিবাগ চট্টগ্রাম থেকে। এছাড়াও রাইম আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস, এবং তিনি ভূত এফএম শুনছেন ফুর্তি। আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এছাড়াও তুর্য এসএমএস করেছেন স্টেশন রোড তেজগাঁ থেকে। এছাড়া আমাদেরকে আবির টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাওন নাটোর থেকে। এছাড়াও স্নিগ্ধা ধামরাই থেকে আমাদের এসএমএস করেছেন। সুস্মিতা বড়ুয়া আমাদের এসএমএস করেছেন বিআই স্কুল থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে। আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন, জহুরুল ইসলাম আমাদেরকে এসএমএস করেছেন মুন্না এসএমএস করেছেন, আমাদেরকে আলভিন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ফুর্তি ডট @radio.fm, which is bhwtfm@radio.fm. আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.phutti, www.facebook.com/bhutfm.russell. আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। আমরা চলে যাব এখন বছরের শেষ শো, বলেছিলাম যে আমরা একটু স্পেশালি করতে চাই। বাবু ভাই এখন চলে এসছেন আমাদের এখানে এবং আমরা কথা বলবো বাবুর সাথে। বাবু ভাই কেমন আছেন? শরীরের কি অবস্থা?
শরীর অবস্থা ভালো
আলহামদুলিল্লাহ। আমরা চলে যাই ঘটনায়, একটা খুব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আজকে শুরু করি।
হ্যাঁ রাসুল ভাই, এই ঘটনাটা যে আপনি আপনিও সঙ্গে ফোন করলেন, এর মধ্যেই একজনের সাথে দেখা হলো। উনি অনেকদিন আগে ওনার সাথে আমার পরিচয় ছিল, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতো, মন্টু ওনার নাম ছিল। ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথা বলছে যে ভূত FM এ নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী টাহিনী এগুলা কি, কত কাহিনী আছে এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন। উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কার। তো উনি মিরপুরে, ওনার থাকতেন মিরপুরে আর কি, 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন, মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে রাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা। ওনারা মানে তখনকার সময় একটু দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন মিরপুরে, বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকার ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতবেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে, উনি বলল যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করত না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে, ভৌতিক কারণ আর ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল, কিন্তু ভৌতিক কারণটাও একটা কারণ ছিল আর কি। ওখানে মিরপুরে নাকি অনেক বদ্ধভূমি টুমিও ছিল। তো যাই হোক, ওখানে ওখান থেকে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10-11 বাজে, ওই সময় 10-11 ওই রাস্তার জন্য অনেক
অনেক রাত।
তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলা একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মানে ওনার ই হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে চেষ্টা চিন্তা করলো, যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে, এসে তো চিন্তা করে ভূত প্রেত এগুলা কি, মানে কুকুরটা গায়ে মাখে না। যদি ওখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-এর দশকে মিরপুর, শাওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করত। কারণ আমার নানার বাড়ি
অনেকেই অনেক ধরনের এরকম এক্সপিরিয়েন্স আছে,
আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে।
আচ্ছা,
যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে। উনি গায়ে মাখে নেই, উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যেয়ে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ নিঃশ্বাস ফেলল, বেশ গরম নিঃশ্বাস। তো উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ কেউ নেই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে মানে কোনো কিছু ডাবায় দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিছু দিয়ে যদি ছুরি দিয়ে খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং মনে হলো চিড়ে দিল ডাবায় দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে। তো ধরে দেখে যে ওই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা, চিন্তা করে সাপ এরকম বেয়ে পর্যন্ত উঠবে, আমি তো টের পাব। উনি খুব ভয় পায়, উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে
কি পোকামাকড় কিনা,
পোকামাকড়। তো উনি ওইটা রাপ করতে থাকে এবং শার্ট দিয়ে ওই জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, ওই যে পুকুরটা ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে, যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা, এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো, জমাট বাঁধা বলতেছে যে
খুব অদ্ভুত, কিন্তু মানে বর্ণনাটা খুব অদ্ভুত
বলতেছে, অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা যায় কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ মানে মনে হচ্ছে
বেশি কালো,
বেশি কালো, এবং ওইটা যে একটা আলাদা কিছু ওইটা বোঝা যাচ্ছে, এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় এক ফিট উপরের
মতো, মানে চারপাশে যেটুকু আলো আছে সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা
দেখা যাচ্ছে, মনে হচ্ছে আলো আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটু সে। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ মানে হালকা ছোটখাটো
ট্রান্সপারেন্ট না,
ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা, ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে, তারপর উনি দেখো সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসতেছে, তখন ওনার শরীরে সব লোম দাঁড়া যায়, উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো উনি করে কি ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তা যাওয়ার জন্য, এবং কিছু দূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিক ভাবে মানুষ করে। তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। তো উনি আরো জোরে হাঁটা শুরু করেন, এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি।
আচ্ছা,
হ্যাঁ সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে ওই মেন রোডে চলে আসে, এবং মেন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে ঠান্ডার সময়, তারপরও তো উনি তারপরও হাঁটে আর কি, হেঁটে হেঁটে ওই ওনাদের চোদ্দ নম্বর ওইখান দিয়ে আসে। এসে যখন উনি চোদ্দ নম্বর দিয়ে ঢোকে ওই মানে ওনাদের যে রাস্তাটা আপনার ভেতর মধ্যে, ওখান দিয়ে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সবকিছু, মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না। মানে উনি কলোনিতে থাকতো ওনারা, তো কলোনির কাছে যখন যাচ্ছে তো মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে, ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল সেগুলো নড়ছে, তারপর তরকারির সবজির গাছ ছিল সেগুলো নড়তেছে, মানে বাতাসে নড়তেছে, বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে গেটে, এসে কাউকে জাগাতো না রাত গভীর রাত, মানে হচ্ছে বাবা টাবা রাগ করতো, উনি বাসায় ঢুকে যায় আর কি। ঢুকে যে ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি, ভেতরে রুমের ভেতর উনি থাকতো না রাত্রে, ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়ে। তো উনি যখন শুয়ে পড়ে উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমিয়ে গেছে। এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকে মনে শব্দ হচ্ছে একটা কেমন, তো উনি তাকায় তাকায় ঘুমের আর কুটকাট একটা শব্দ আর কি, তাকায় তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আচ্ছা অন্ধকারে ওনার যে যে জায়গাটা উনি শুয়ে আছে তার সামনে মানে বারান্দা ছিল দিকে, তাকে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার,
ওই অন্ধকারটা
অন্ধকারটা, এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট যেটা লাইটটাকে ব্লক করে রাখছে, কিছুটা দাঁড়ায় আছে ওখানে। তো উনি তখন খুব ভয় পায়, এবং ওই সময় উনি নিজের অজান্তেই দোয়া পড়েন, তো দোয়া পড়েন এবং চোখ বন্ধ করেন আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকায় দেখে কিছু নাই, তো উনি ঘুমানোর চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পরে যেটা হয় সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়, উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতেছে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন যে কি জিনিসটা, হাত দিয়ে ধরে দেখে একটা লোমস হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে কি জিনিসটা, উনি যেটা বলছে ফেইদার আছে না যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমস।
আচ্ছা,
তো উনি বেশ উনি হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যেই বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসছে সেটা সে দেখে না, এবং এই পর্যায়ে সে মানে হাতটা একসময় সম্মোহিতের মধ্যে ছেড়ে দেয়, এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার আর খেয়াল নেই। তো উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আদান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে, এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে, ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গায় দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে, এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের ওখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা, তারপরে মনে করেন যে উদ্ভট উদ্ভট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা দেয়, উনি নাকি ওই ভয় বেরোত না। তো তখন ওনাকে ওনার এক খালা, এক মহিলা ছিল, সে নাকি খুব পুলিশ গার্ড টাইপের, ওনার কাছে নিয়ে যায়। তো সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে, তো ওনাকে মানে ঝেড়ে টেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা
সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন
সেটা খুবই ভয়ঙ্কর,
ভয়াবহ। মানে আপনি যে কথা বলেন এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে হয় শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ পুকুরে ভেসে যাচ্ছিল এবং সেটা ফলো করতে করতে বাসায় পর্যন্ত চলে
আসছে। এবং উনি যেমন ওনার কাহিনীর মধ্যে একটাই ছিল যে উনি যে অদ্ভুত জিনিস দেখতেন, মধ্যে একটা জিনিস দেখতো যে ওনার চুল, উনি মাঝে মাঝে বাসায় আসলে রাত্রেবেলা উনি দেখতো গভীর রাত্রে কেউ চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, এবং সেটা লম্বা চুল
মানে ওই ওপর থেকে ঝুলে আছে,
ঝুলে আছে
মানে কে বা কে মানে কিছু
চুলের মতো ঝুলে আছে ওপর
থেকে। অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তো বুঝতেই পারছেন যে এরকম আরো দারুণ দারুণ সব ঘটনা থাকবে ভূত এফএম এ আজকে, এবং আমরা ভূত এফএম এ 2014 সালের শেষ এপিসোডটি করছি। সামনে নতুন বছর আমাদের, এবং এই মুহূর্তে আপনাদের সবাইকে জানিয়ে রাখছি একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা আমাদের ইমেইল অ্যাড্রেসটি জেনে নিন, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.fm, which is bhootfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.fm, www.facebook.com/bhootfm.rasal। আমরা একটা অডিও ক্লিপ প্লে করবো। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/bhootfm.rasal, সেখানে আমরা কয়েকদিন আগে এই সপ্তাহের শুরুতেই একটা পোস্ট দিয়েছিলাম, এবং সেই পোস্টটা আচ্ছা সেই 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 ঘটনাটা আমি একটু পরে যাব, তার আগে আমরা একটা অন্য ঘটনা শুনে আসবো, এবং তারপরে আমরা সময় পেলে আমরা ওইটাও আপনাদের শোনাবো এবং শোনানোর ইচ্ছা আছে আমাদের। তাহলে ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি খুলনা থেকে নাফিস বলছি। ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি আমার এক কলিগের লাইফে ঘটেছিল। তো ওনার জীবনে যে ঘটনাটি ঘটেছিল এটা আসলে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি ওনাকে বারবার আসলে একটা কারণে বারবার একই প্রশ্ন করতাম যে ভাই আপনি লিফটে কেন উঠতে ভয় পান। উনি প্রচন্ড ভয় পেতেন লিফটে উঠতে, কখনো লিফট প্রেফারই করতেন না। ছয়তলা সাততলা দশতলা ওনার সাথে আমার প্রায় দিনই হেঁটে উঠত। তো আমি বেশ বিরক্তই ছিলাম ব্যাপারটা নিয়ে, যে আসলে এইভাবে যদি হেঁটে উঠতে হয় এত দূর আসলে বেশ কষ্টকর। আমি লিফট প্রেফার করতাম, উনি করতেন না। তো এই কারণেই একদিন বেশ বেশ জোর করে আমি জিজ্ঞেস করি যে ভাই কি হয়েছে, আজকে বলতেই হবে আপনাকে কি সমস্যা। তো উনি আমাকে একটা কথাই বলেন যে আসলে এই ঘটনাটি আমি খুব বেশি মানুষের সাথে শেয়ার করিনি, তো আপনার কাছে করছি যেহেতু আপনি আমার সাথে কাজ করছেন, একসাথে কাজ করতে হয়, তো আজকে আপনি শুনেন। তো ওই দিনকে উনি আমাকে ঘটনাটি বললেন। ঘটনাটি হল ওনার, উনি তখন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মে কাজ করতেন, এবং মতিঝিলের কোন একটা বিল্ডিং ওনাকে প্রায় যেতে হতো। এই বিল্ডিংটাতে উনি মানে ওনার কাজই ছিল যে ডকুমেন্টস যেগুলো আর কি প্রয়োজন সেগুলো সন্ধ্যার দিকে রেডি হবে, এবং উনি ওটা ছয়টা সাড়ে ছয়টার দিকে নিয়ে একবার অফিসে ঢুকতেন বাকি কাজগুলো করার জন্য। তো এরকমই একদিন থার্সডেতে উনি ওই বিল্ডিং এ গিয়েছিলেন, এবং ওটা শীতকাল হওয়াতে ওটা মানে শীতকাল হওয়াতে যেহেতু সন্ধ্যা আগে আগে হয়ে যায় আর থার্সডে ছিল, লোক সমাগম বেশ কম ছিল। তো উনি ওখানে যাওয়ার পরে উনি লিফটে দেখলেন লিফটের কোনো অপারেটর নেই, এবং উনি একা একে উঠে গেলেন লিফটে। লিফটটা পুরোটাই ফাঁকা ছিল, উনি নয়তলাতে যাবেন, তো উনি এইটা কল দিয়েছিলেন। এইটা কল দিয়ে উনি আর কি ওয়েট করতে থাকেন, দরজা বন্ধ হয়, দরজা বন্ধ হয়, তখন উনি দেখতে পান যে আসলে লিফটের ভেতরে কেউ নেই এবং উনি একাই উঠছেন। পাঁচ বা ছয়তলায় এরকম সময় যখন লিফটটা এসে পৌঁছলো, ঠিক সে সময় ধাক্কা খায় লিফটটা, ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়, লাইট অফ হয়ে যায় এবং লিফট থেমে যায় টোটালি। তখন উনি বুঝতে পারেন যে আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এবং এরকম সিচুয়েশন আগে কখনো পড়েননি। তো উনি বেশ মানে বেশ নার্ভাস হয়ে পড়েন যে আসলে নতুন বিল্ডিং কেউ আছে কিনা, কেউ আসলে মানে রেসপন্ড করবে কিনা, জেনারেটর কতক্ষণ চলবে, এসব নানা বিধ চিন্তা করতে থাকেন। 30 সেকেন্ডের মতো অতিবাহিত হওয়ার পরে উনি চিন্তা করেন যে মোবাইলের টর্চ লাইটটা জ্বালাই, বন্ধ করে থাকার সাথে একটু আলো হলে ভালো হয়। উনি ওনার মোবাইলের টর্চ লাইটটা জ্বালান, জ্বালানোর পরে উনি জাস্ট দরজার দিকে ধরেন দরজার দিকে ধরালেন। দরজাটা আসলে যে লিফটের যে দরজাটা ছিল একেবারেই নতুন লিফট হওয়াতে রিফ্লেক্ট করছিল, উনি নিজেকেই দেখতে পাচ্ছিলেন নিজের অবয়বটা। এবং হঠাৎ করে ওনার পেছনে চলে যায়, পেছনে গেলে উনি দেখতে পারেন যে ওনার ডান সাইডের কর্নারে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আসলে উনি বেশ হোঁচট খান এবং প্রথমবার উনি ভেবে নেন যে আসলে এটা আসলে একটা ভুল দেখছেন উনি এবং কোন হেলোসিনেট করছেন। তো উনি জাস্ট ওনার চোখটা সরিয়ে ফেলেন, সরিয়ে ফেলে অন্যদিক এদিক ওদিক থাকিয়ে আবার কনফার্ম করার জন্য তাকান ওই জায়গাটা, এবং উনি দেখতে পান লিফটের দরজা থেকে যে ক্লিয়ারলি পেছনে একটা মনে হচ্ছে বেশ লম্বা একটা সাদা অবয়ব দাঁড়ানো আছে এবং হেলানের মতো হেলান দেওয়ার মতো করে জাস্ট লিফটের গায়ের সাথে মিশে আছে আর কি। তো এটা দেখার পর উনি বেশ ধাক্কা খান। এবার উনি আসলে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না, যেহেতু লিফটটা পুরোটাই ফাঁকা ছিল, এবং এটা দেখে উনি মানে ওনার কোনো রিয়েকশন করার মতো জানার মানে প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু তখন উনি আর খুঁজে পাচ্ছিলেন না। উনি দোয়া দরুদ পড়া শুরু করেন, তো আল্লাহর নাম নিতে থাকেন যে কখন তাড়াতাড়ি যেন ইলেকট্রিসিটি আসে। দু থেকে ছয় দুই মিনিট বা আড়াই মিনিট এরকম সময় আর কি লিফটটা লিফটের লাইট জ্বলে ওঠে এবং সবকিছু অন হয়ে লিফটে একটা ধাক্কা খেয়ে একটা ফ্লোরে দাঁড়িয়ে যায়। তো উনি ন্যাচারালি ভেবেছিলেন যেহেতু পাঁচ ছয় ফ্লোরে পাঁচ থেকে ছয় যাচ্ছিলাম তো ওইখানে হয়তো থেমেছে। উনি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে কল দিবেন আর কি আবার, যেহেতু কলটা তো আবার রিস্টার্টের মতো হয়েছে, আবার নতুন করে কল দিতে হবে। কিন্তু উনি দেখতে পেলেন যে উনি কল দেওয়ার আগে দরজাটা খুলে গেল এবং যে অবয়বটি ওনার পেছনে ছিল ওটা ওনার জাস্ট উনি দেখতে পেলেন যে অবয়বটি দরজা খোলার সাথে সাথে ওনার সামনে দিয়ে হেঁটে উনি আমাকে বলল যে আসলে লিফটের আলোতে যতটুকু দেখা গেছে ততটুকু আমি যেটা বুঝেছি ওটা আর কি জাস্ট খুব স্মুথ ভাবে চলে যাচ্ছিল। আমি আসলে তখন জিজ্ঞেস করলাম যে ভাই ওই যে ফ্লোরটা থেমেছিল ওটা কততলা ছিল? উনি আমাকে একটা কথাই বললেন যে ভাই এইটা আরো একটা উইয়ার্ড জিনিস, এটা ছিল সেভেন্টিন্থ অর্থাৎ আঠারো তলা ছিল। আমি বললাম ভাই কেমন কিভাবে এটা সম্ভব হলো, আসলে আপনি তো পাঁচ ছয় তলাতে ছিলেন। বলে যে আমার প্রশ্ন এখানে আমি যে পাঁচ ছয় তলাতে ছিলাম। এরপরে আসলে ওনার সাথে কোনো খারাপ কিছু হয়নি, উনি তাড়াতাড়ি দরজা বন্ধ করার কল দেন এবং লিফট কল নিয়ে দরজা বন্ধ হয়ে যান, তারপরে উনি আবার এইটে কল দিয়ে উনি চলে আসেন। আসার পরে আটায় নামার পরে উনি আসলে তখন মানে নিজেকে মানে বিশ্বাস করাতে পারছিলেন যে উপর থেকে নিচে আসলেন, আসলে যাচ্ছিলেন ময়ে চলে গিয়ে চলে গেলেন আঠারোতে, আবার আসলেন আঠারো থেকে ব্যাক করে আবার নয় তলাতে আসলেন। তো এইগুলো আসলে উনি মেলাতে পারছিলেন না কিছুই। ওই অফিসে ঢুকে উনি কিছু সময় নেন বসে পানি খেয়ে, বেশ নার্ভাসনেসটা কাটানোর চেষ্টা করেন, করে উনি কাজ করে বের হয়ে আসেন। বের হয়ে এসে ওদিকে উনি সিঁড়ি দিয়ে নামেন। এরপর থেকে আমাকে যে বলেছেন যে উনি যে ওই বিল্ডিং এ যতবারই উনি গিয়েছেন ততবারই উনি এরপরে হেঁটে উঠেছেন, কোনোদিন কোনো মানে লিফট ব্যবহার করার চেষ্টাও করেননি। আমি জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ এটা আসলে উনি এক্সপ্লেনেশন চেয়েছিলেন কিনা, কারো কাছে জিজ্ঞেস করেছিলেন কিনা। তো উনি আমাকে বললেন যে ভাই আসলে ওখানে যেতাম আমি আমার ফার্মের কাজে, তো আমি কারো কাছে এটা আসলে বলি উনি জিজ্ঞেসও করিনি, আমি যত দ্রুত সম্ভব ওই কাজটা মানে ওখানকার ওই চাকরিটা চেঞ্জ করে এখানে চলে আসি, যেহেতু আমার আসলে এমন একটা ভীতি কাজ করছিল যে পরবর্তীতে ওই বিল্ডিং এ যেতে আমার ভয় লাগে, আমার মনে হতো যে আমার আরাম যখন সিঁড়ি দিয়ে উঠছি যেন পিছনে কেউ আছে। তো এরপর থেকে আর কি উনি ওই চাকরিটা তিন মাসের মধ্যে চেঞ্জ করে এই ফার্মে চলে আসেন, তারপরে আমার সাথে তার এখানে দেখা হয় এবং স্টিল নাও ওনার সেই লিফট ভীতিটা এখনো কাজ করে, লিফটে পরতপক্ষে ওঠেন না। এরপর থেকে আসলে আমার কখনোই খারাপ লাগেনি, যেহেতু ওনার একটা ভীতি ছিল চেষ্টা করতাম লিফট না ওঠানোর লাগে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, এক্সপ্লেনেশন আমার কাছে জানা নেই, আমার যে কলিগটি আমাকে বলেছেন ওনার কাছেও ওনার নাম আমি একটু বলে দিই সুমন ভাই, ওনার কাছেও ওইটাতে কোনো এক্সপ্লেনেশন নেই। ধন্যবাদ আপনাকে, তো সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ভূত FM, the night comes alive with Gramophone.
ঘটনা শোনার পরে মনে হচ্ছে যে নতুন বছরের রেজুলেশন হবে হচ্ছে লিফটে না উঠে আমরা নিজেরাই মানে কি বলবো পায়ে পায়ে সিঁড়ি ভাঙবো, এরকম একটা কিছু হতে পারে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, আর ভূত FM এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন আপনারা সবাই জানেন। আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি সাথে, এবং আজকের অতিথি এত আছেনই আমাদের সাথে, আমরা তাদের কাছ থেকে একটার পর একটা ঘটনা শুনবো ইনশাল্লাহ। একটা এই মুহূর্তে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে আনিকা লিখেছেন, এবং তিনি পতেঙ্গা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও মাহি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আফিফ মিরপুর এক থেকে। এছাড়াও তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, ফরহাদ আমাদের এসএমএস করেছেন পান্থপথ থেকে, টুপু আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা ফরহাদ আবার লিখছেন ভালো লাগছে এসএমএসটা দেখে, এজন্য বললাম যে ভূতফান দিন দিন ভয় বেশি লাগছে। আমরা চেষ্টা করছি আসলে নতুন নতুন ভাবে, মানে মানে আমরা নানান রকমের এক্সপেরিমেন্ট করছি এবং আপনার সত্যিই কষ্ট করছি, চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে। আমাদের সামনে আরো অনেক প্ল্যান রয়েছে, একে একে আপনারা জানবেন, এবং মোটামুটি যা যা বলেছিলাম তা তো আমরা একে একে করছি। আমরা এখন ঢাকার বাইরে শো করছি, আমরা বইমেলায় বই নিয়ে আসছি, আরো এরকম অনেক কিছু থাকবে আপনাদের জন্য আশা করছি। আমরা সমস্ত পৃথিবীর মানুষ যারা শুনতে পান, যারা বাঙালি রয়েছেন যেখানেই, তারা যেন শুনতে পান, সেজন্য আমরা অ্যাপ নিয়ে আসছি। সুতরাং আশা করছি যে আরো অনেক কিছু হবে। ফাহিম যশোর থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন মিম এবং লিথিল। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রীতি রাজশাহী থেকে, এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। এম আই রকিব আমাদেরকে এসএমএস করেছেন ভান্ডারিয়া থেকে। এছাড়াও রাফি হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, পাপড়ি ভূতের গলি থেকে এসএমএস করেছেন, বাবু ভাইকে থ্যাংকস জানিয়েছেন এবং ভয়ঙ্কর ঘটনাটার জন্য, সত্যি ঘটনাটা খুব সুন্দর ছিল। রাহাত আমাদের এসএমএস করেছেন ফিলক্ষেত থেকে। এছাড়াও রাজন আমাদের এসএমএস করেছেন মুদ্রা থেকে, নাজ ধানমন্ডি ধানমন্ডি থেকে তিন বছরের মেয়েকে নিয়ে তিনি আমাদের সাথে শুনছেন এবং তিনি লিখেছেন যে প্রতিদিনের মতো আজকেও শুনছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত, মানে আপনাদের এই এসএমএস গুলো আমাদের অনেক উৎসাহ দেয়। আসলে সারা সপ্তাহের পরিশ্রম আমরা নিমিশেই ভুলেছি আপনাদের এরকম এসএমএস পেলে। আলভিন আহমেদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আজ আরো অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে করেছেন, ফেসবুকের এসএমএস গুলো, ফেসবুকের পোস্ট গুলো আমি একটু পরেই পড়ছি। আমি আপাতত চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, তার মতো করে পড়ছি আমি। একটু আগে আমরা লিখতে আছি, একটু ডিফারেন্ট সবকিছু হচ্ছে আর কি। তো যাই হোক, আমি আরেকটা ঘটনা পড়ি। এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিছুটা ইমোশনাল মনে হচ্ছে এই ঘটনাটি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিওর যে আপনি ভালো আছেন। আমি সনি ফ্রম ঢাকা, আজ আপনার সাথে লাইফের সুপার ন্যাচারাল একটা ঘটনা শেয়ার করতে চাই। পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি স্টুডিওতে ঘটনাটা শেয়ার করতে পারবো না বলে দুঃখিত, তাই ইমেইলটা পাঠালাম, আশা করি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটা যাবার আগে আমি একটু নিজের সম্পর্কে আমি একটু বলতে চাই। আমার জন্য আমার জন্ম চিটাগাংয়ে এবং 2009 সেখানেই এসএসসি কমপ্লিট করেছি আমি, এবং আমরা কতদিন আমরা কোনোদিন আমাদের ভিলেজ অর্থাৎ বরিশালে যাইনি। ঘটনার শুরু 2007 থেকে, তখন আমি ক্লাস নাইনে পড়ি। আমি ক্লাস সেভেন থেকেই রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তাম এবং আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ করছি। সারাদিন স্কুল আর কোচিং এর পর সন্ধ্যায় এসে ঘুমাতাম আর সারা রাত পড়তাম, তারপর তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম। আমি অলওয়েজ সিজদায় গিয়ে আমার মোনাজাত কমপ্লিট করি। একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাত তখন প্রায় মেবি 3:20 হবে, এবং আমি মোনাজাত থেকে উঠে চোখটা খুললাম আর দেখলাম আমার চোখের পলকে আমার সামনে থেকে হঠাৎ একটি ব্ল্যাক শ্যাডো আমার ডাইনিং স্পেস থেকে কিচেনের দিকে চলে গেল। তার পেছন পেছন একটা সাদা আলো ওয়াল ঘেঁষে কিচেনের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এরকম আরো একদিন রাতে ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটে। আমি ভয় পেলাম না, বাট একটু সারপ্রাইজড হলাম, কারণ ছোটবেলা থেকে এই ভয় জিনিসটা একটু কম আমার মধ্যে। সকালবেলা আম্মুকে বললাম, আম্মু বলল ওগুলো কিছু না। এভাবে প্রায় দুই তিন উইক কেটে গেল, এর মধ্যে আমার সাথে আর কিছুই ঘটেনি, বাট খুব উইয়ার্ড একটা স্বপ্ন আমি দেখতে লাগলাম, সেটা প্রতি বৃহস্পতিবার রাতে। স্বপ্নটা ছিল এমন, কেউ একজন আমাকে মেরে ফেলতে চাইছে, যেমন হয়তোবা গলা টিপে কোনো উঁচু পাহাড় বা বিল্ডিং থেকে ধাক্কা মেরে, আর আমি তার সাথে অনেক ফাইট করছি, কিন্তু আমাকে কোনোভাবেই সে মারতে না পেরে আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে। আর আমি চিৎকার করছি, তারপর ঘুম থেকে জেগে উঠেছি। তবে মাঝে মাঝে যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, তখন আমার রুমে খুব সুন্দর একটা গন্ধ পেতাম। পারফিউম নাকি কিসের স্মেল ছিল আমি আজ এক্সপ্লেন করতে পারব না। আম্মুকে বলার পর আম্মু আমাদের বংশের নাম করা হুজুরের সাথে দেখা করলেন এবং সম্পর্কে উনি আমার দুঃসম্পর্কের নানা হন। তিনি আম্মুকে এক উইক পর ইনফর্ম করলেন, তিনি বললেন যে কোনো এক খারাপ জিন আমাকে খুব পছন্দ করে, তাই আমাকে ভালো কাজে বাধা দিতে চায় এবং তবে কোনো এক ভালো স্পিরিট মেবি আমার পূর্বপুরুষের কারো স্পিরিট হতে পারে যা আমাকে প্রোটেক্ট করছে। এভাবে 2010 সাল আসলো, আমরা ঢাকা শিফট করলাম, কিন্তু ওই স্বপ্ন আর সুন্দর স্মেল তখনও আমার পিছু ছাড়েনি। যখন আমি খুব একা থাকতাম, যেমন বারান্দায়, বেডরুম, এমনকি ক্লাসরুমে, তখন এই সুন্দর স্মেলটা ফিল করতে পারতাম। সেটা হয়তো 8-10 সেকেন্ড থাকত, দেন আর থাকত না। কোন এক ফ্রাইডে সকালবেলা কোচিং করতে বাসে যাচ্ছিলাম, বাস থেকে না নামতেই বাসটা ছেড়ে দেয় আর আমি রাস্তায় পড়ে যাই। মাথায় খুব ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন আমার সারা শরীরকে যেন আটকে রেখেছে রোডের সাথে। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি বাস আমার দিকে ধেয়ে আসছে, মনে হল যেন আমার হায়াত আজ এখানেই শেষ। হঠাৎ একজন বৃদ্ধা মহিলার ভয়েস শুনতে পেলাম যে আমাকে রোড থেকে তুলল এবং তাড়াতাড়ি উঠতে বলল। আমি তার হাত ধরে শক্তি পেলাম। যখন রাস্তার পাশে আসলাম তখন আমি বৃদ্ধা মহিলাকে থ্যাঙ্কস জানাতে গিয়ে দেখলাম আমার পাশে কোনো মহিলাই নেই। সকালবেলা রাস্তাটা অনেক ফাঁকা ছিল, কিছু 7-8 জন মানুষের ভিড় জমল আর আবার সবাই আমাকে জিজ্ঞেস করল আমি ব্যথা পেয়েছি কিনা। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম এখানে একজন বৃদ্ধা মহিলা ছিল, উনি কোথায়? 2-3 জন আমাকে অবাক করে দিয়ে বলল, বৃদ্ধা সেদিন মহিলা বৃদ্ধা মহিলা কোথায় দেখলেন? আমরা দেখলাম আপনি নিজেই উঠে এলেন রাস্তা থেকে। আমি সেদিন আর কোচিং গেলাম না। 2 জন লোক আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল এবং পাঠিয়ে দিল আমাকে। এরপর 1 মাস কোন এক থার্সডে নাইটে স্বপ্নে আমি দেখলাম আমি একটি কুড়ে ঘরে বসে আছি, আমার সামনে এক বৃদ্ধা মহিলা, সে আমাকে বলছে যে আজকেই তোকে নিয়ে যাব। আমি বললাম আজ সামনে আমার এক্সাম, আমি আম্মুকে বলিনি এখনো, আম্মুকে বলে তারপর যাব। উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে এবং তিনি আবারও আসবেন, এটা তিনি জানিয়ে গেলেন আমাকে এবং তার আমাকে অনেক পছন্দ হয়েছে। আমি বললাম আমি আপনাকে কথা দিচ্ছি যখনই আপনি আসবেন যাব। তারপর উনি আমার হাতে হাত রেখে বললেন যে তিনি আমার যে সমস্যা সে সমস্যা দূর করে দিয়েছেন, এরকম কিছু একটা বললেন তিনি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আম্মুকে সব বললাম, আম্মু আমার নানার কাছে আবারও ফোন দিয়ে সব বললেন এবং নানা একটা কথা বললেন যে তাহলে আমার ধারণা ঠিকই ছিল যে তোমাকে প্রোটেক্ট করছে আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল তিনি তোমার আত্মীয় কেউ, হয়তো তোমার দাদি। আর আমার ধারণা মতে ওই জিন এখন আর আসবে না। তারপর আমি সব খোঁজ খবর নিলাম, আমার দাদির একটা ছবি আমি চাইলাম আমার মেজো চাচার কাছে, কিন্তু আমার স্বপ্নে দাদির সাথে এই দাদির কোনো মিল নেই। আমি আমার ফুপুর কাছে আমার স্বপ্নে দেখা সেই দাদির ফেসের বর্ণনা দিলাম। আমার ফুপু বললেন আমি যে দাদিকে স্বপ্নে দেখেছি তিনি আমার দাদি নন, আমার দাদির শাশুড়ি, উনি নিয়মিত তাহাজ্জুদে নামাজ পড়তেন আর সব মহিলাকে সাজেস্ট করতেন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য। আনফর্চুনেটলি ওনার মেয়ে আর ছেলের বউদের মধ্যে কেউ এরকম মানে এত পরহেজগার না, হয়তো তিনি আমাকে পছন্দ করেছিলেন এই জন্য হয়তো তিনি আমার কাছে আসতেন। এরকম একটা ঘটনাই লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার, আমি তার ঘটনাটি আপনাদের পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। বাবু ভাই সেকেন্ড যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা? এবং
রাসেল ভাই এটা হচ্ছে আপনার ফ্লোরিডার ঘটনা।
ওকে,
আচ্ছা, এখানে আমি তখন একটা স্টোরে জব করতাম আর কি, ম্যানেজার ছিলাম। এটা আপনার ছিল হচ্ছে আপনার একটা জায়গায় 10th Avenue তো, মানে ওটার সামনে একটা গ্রেভিয়ার্ড ছিল। তো গ্রেভিয়ার্ডটা ছিল ঠিক আমাদের স্টোরের অপোজিটে। তো স্টোর ক্লোজ হতো 12:00 দিকে, তো ওই সময় এটা বন্ধ করে আর কি বাসায় যেতে হতো যে এমপ্লয় থাকতো রাতে।
আচ্ছা,
তো একটা স্প্যানিশ মেয়ে কাজ নিয়েছিল ওখানে, তো ও রাতে ক্লোজ করে যেত। প্রথম দিকে সে খুব সাহস করেই বলছে আমাকে যে, ইউনো বস, আই লাইক টু ক্লোজ দ্যাট নাইট, আই লাইক টু ওয়ার্ক এট দ্য ক্লোজিং শিফট। আমি বললাম নো প্রবলেম, তার কাজ দরকার, সে আমার চাচ্ছে, ওকে নো প্রবলেম করো তুমি। তো রাতের বেলা বন্ধ করে যেত একদিন দুই দিন, তৃতীয় দিনের দিন আমাকে বলছে যে আমি এই রাত্রের শিফটে কাজ করব না। আমি বললাম কারণ কি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে, তোমার সাথে তো আরেকজন কাজ করে। বলছে হ্যাঁ করে, কিন্তু ও তো আমার সাথে বাসায় যায় না, বাসায় তো পৌঁছে দেয় না। আমি বললাম তুমি কি গাড়িতে করে যাও না? বলে না আমার ওই আমি এখান থেকে জব অফ হওয়ার পরে আমি মানে যখন অফ করে দেয় তখন তো আপনার ওই যে সামনে গ্যাস স্টেশনে কেনোপি টেনোপি সব লাইট বন্ধ হয়ে যায়, তো বলে তারপর আমাকে এই কবরস্থানে পাই দিয়ে যেতে হয়। এবং আমি স্কিওর্ড অফ চোপা কাবরা, স্প্যানিশটা চোপা কাবরা মানে ওদের ভূত।
আচ্ছা
হ্যাঁ, তা আমি ওকে বললাম যে দেখো এটা কোনো ব্যাপার না, কবরস্থানের পাশে ভয়ের কিছুই নেই, ডোন্ট গেট স্কিওর্ড। এই সেই অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে ভয় পাচ্ছেই। আমি তখন ওই যে কাজ করো, আমি বললাম তুমি কাজ করো, আমি একজনকে বলছি তো ওর সাথে যে শিফটে কাজ করত ওকে বললাম যে তুমি ওকে একটু আগে দিও রাত্রে, ওকে ওই কবরস্থান এগুলো পার করে দিয়ে এসো, তোমার গাড়িতে করে নামা দিয়ে এসো। তো রাজি হলো। তো কয়েকদিন করার পরে তারপরে আর আপনার সে দিতে চাচ্ছে না, মানে তারও অনেক কাজ আছে এসে। তো আমি খুব প্রবলেমে পড়ে গেলাম। তো আমাকে ওই আরেকদিন সকালে একটা বয়স্ক মহিলা কাজ করত ফেন্সি নামে, তাকে আমি বলতেছিলাম যে একটু সমস্যা হচ্ছে, অমুক কাজ করতে চায় না রাতে, এই সমস্যা। সে বলতেছে তো তুমি জানো না এখানে তো প্রবলেম আছে। আমি কি বলো, ও যে চোপা কাবরা বলতেছে এটা ঠিক কথা। আমি বলছি বলো তো কি, বলে তোমার আগে অনেক আগের ঘটনা, তখন হয়তো তুমি কতদিন আছো এখানে? বললাম এই তো 8-10 বছর। বলে যে এইটার পাশে আজ থেকে 20 বছর আগে কোন স্টোর ছিল না, তখন এখানে লোকালিটি ছিল। তো যেটা হতো এই জায়গাতে অনেকেই পার হতো আর কি রাস্তা দিয়ে, তো যখন পার হতো তখন দেখতো যে রাস্তার মধ্যে তোমার এই বাচ্চা টাচ্চার লাশ কেউ এরকম কাপড় দিয়ে পেঁচায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, এবং ওই মানুষের সামনে মানে কেউ রাইট চাইতো বা কিছু কাউকে দেখায় বাচ্চা খাওয়া শুরু করতো এরকম সিনে। তো আমি ওর কথা শুনে অবাক, আমি বলছি তুমি কিছু দেখছো কখনো? তো সে ফার্স্ট অফ অল নো। আমি তাকে বললাম যে মিস প্যান্সি আমি এখানে রাতটা একদিন যাব, দেখি এখানে কিছু দেখা যায় কিনা। সে আমাকে বলতেছে নো নো যেও না যেও না। আমি তাকে বললাম কেন, গেলে কি হচ্ছে? বলে আসলে বলি আমি নিজেই দেখছি আমার লাইফে এরকম। আমি বলছি তুমি কি দেখছো? বলে যে এই কবরস্থানে এখানে কাছাকাছি আমরা থাকতাম, তো আমি তখন টিনেজ ছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল এসব কথাবার্তা শোনা। তো আমি শুনছি, শোনার পর আমরা ফ্রেন্ডরা এখানে আসছি। এসে আমি এসে কি দেখছো? বলে না আমি ফার্স্টের দিন কিছু দেখিনি, তবে আমি আর আমার বড় ভাই বিশেষ একটা জিনিস দেখছিলাম। বলে কি? বলে আমরা একদিন এখানে আসছিলাম, তো মানুষ বলতো যে নিউমুনের সময় আসতে, নিউমুন মানে অমাবস্যা আর কি, অমাবস্যার সময় যেতে। তা অমাবস্যার সময় আমি আর আমার ভাই এখানে আসছিলাম, তখন এখানে কিছু নাই, শুধু কবরস্থানটা ফেন্সটাও ছিল না আশেপাশে। বলে আমরা আসলাম, এসে রাত্রেবেলা আস্তে আস্তে করে হেঁটে ঢুকলাম, এবং আমাদের ই ছিল যে হ্যালোইন নিয়ে আমরা কোন প্রজেক্ট করবো এটা জানাবো। তো আমি ভিতরে গেছি আমার ভাই আর আমি যথারীতি, হেঁটে 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 যে বিভিন্ন টুম স্টোন দেখতেছি এবং আমরা ফ্যান্টাসাইজ হচ্ছি, এগুলো আমরা আমাদের ছোটকাল থেকে এগুলো দিয়ে ফ্যান্টাসাইজ হয়, হরর উপন্যাস পড়ি। তো যেতে যেতে এখানে একটা ক্রিপ্ট আছে, মানে ক্রিপ্ট হচ্ছে আপনার ওরা কিছু মাটির নিচে কবর দেয় আর কিছু হচ্ছে একটা ঘর তৈরি করে, যাদের সামর্থ্য বেশি ঘরের মধ্যে একটা এরকম উঁচু হাউজের মতো তৈরি করে, সেটার উপর আবার স্ল্যাব দেওয়া থাকে পাথরের, সেটার উপর খোদাই টোদাই করে লেখা থাকে বা অনেকে আছে এনগ্রেভ করে, ওটার ভিতর লাশটা রেখে ওটা টেনে দেয় এবং ওই রুমটা ওইটাই ক্রিপ্ট। তো বলে ওখানে একটা ক্রিপ্ট ছিল অনেক পুরানো, ওই ক্রিপ্টের কাছে আমরা যখন যাই তখন এই গা ছমছম করা একটা অবস্থা লাগে আমাদের। আমি আর আমার ভাই চিন্তা করি যে এতগুলো কবর পার হলাম, টুনস্টোন পার হলাম, এখানে কেন মানে গা ছমছম করছে? তো আমরা কাছাকাছি যাই ক্রিপ্টের পাশ থেকে, বলে যে একটা কেমন বোটকা টাইপের গন্ধ ওখানে এবং পরিবেশটাই ডিফারেন্ট। তো আমরা যে ওখানে দাঁড়াই দাঁড়ায় মানে খেয়াল করি কি ব্যাপার ট্যাপার বসে আছি। তো বলে প্রায় ঘন্টাখানেক পরে ওখান থেকে দেখি যে দূরে একটা মানে আসছে মহিলা, এবং সে আসছে যে মানে কালো গাউন যেরকম পরে থাকে শোকের ড্রেস সেরকম আসছে, এবং তার হাতের মধ্যে এরকম একটা পুটলির মতো ধরা, এবং সে হেঁটে হেঁটে আসলো, এসে আমাদের থেকে প্রায় 50 গজ দূরের মতো দাঁড়ালো। দাঁড়ায় সে ওইটাকে খুলে
স্ল্যাবটা খুলে,
স্ল্যাব না মানে ওই যে হাতের যে পুটলা ওটা খুলে বসে পড়লো, বসে সে খাচ্ছে। এবং আমরা এক সময় বুঝলাম যে ওটা কোন মানে মানুষের বাচ্চা টাইপের কিছু, সে কামড়া কামড়া,
ওটা ক্যানিবাল বা টাইপের কিছু,
রাইট? মানে সে ফার্স্টে বুঝতে পারে নাই এটা কি মানুষ, মানে কোন মস্তিষ্ক বিকৃতি কিছু বা ওরকম অশুভ কিছু। তো ওরা তো টিনেজ ছিল, বললো যে আমরা টিনেজ ছিলাম, আমরা ভয় পাইছি এটা দেখে ফার্স্টে যে ঘটনাটা কি, মানে সাহস করে। তো আমরা একটু নড়াচড়া করছি, নড়াচড়াতেই ওটা সজাগ হয়ে গেছে দূর থেকে, সে বুঝছে যে এখানে কেউ আছে। এবং দেখলাম যে ও আমাদের দিকে তাকালো, মানে আমাদের দিকে মুখ ফুললো, মানে দেখে মনে হলো যে আমাদেরকে দেখছে। এবং তারপরে একটু কাছে এসে শেট করে বাতাসে মিলে গেল। এবং এটা দেখে নাকি ওর ভাই চরম ভয় পেল, তার সিজার অ্যাটাকের মতো হলো। ও নাকি ভাইকে অনেক কষ্টে মানে হাত পা ঠান্ডা করে হাঁটতে 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 মানে কোনো মতে টেনে টেনে গ্রেভিয়ার থেকে বের করলো। তো ওই যে যে জায়গাটায় ও লাশ খেয়েছিল সেখানে নাকি ও যে আসলেই পড়া দেখছে যে একটা পোটলা এবং মানে ছিন্ন ভিন্ন কিছু রক্ত রক্ত পড়া। তো আরো ভয় পায়, ভয় পেয়ে ওরা নাকি কবরস্থানে বাইরে চলে যায়। এবং যখন কবরস্থানে বাইরে চলে যায়,
তারপরে ওটা নিমিষে ভ্যানিশ হয়ে গেল, ওটা যেটা খাচ্ছিল সেটা অস্তিত্ব তখনও ছিল,
তখনও ছিল। এবং ওরা যখন বের হয়ে যায় তখন নাকি দেখে কবরস্থানের গেটের সামনে শিয়াল টাইপের কিছু একটা, কুকুর বা শিয়াল সামথিং, ও অন্ধ এত বলে ভালো খেয়াল করতে পারেনি, ওখানে দাঁড়ায় ছিল। এখন মজার ব্যাপার হচ্ছে ওই এলাকায় কিন্তু শিয়াল বা নেকড়ে এই ধরনের কিছু থাকার প্রশ্নই আসে না। এবং কুকুর না, উডস আছে, ফ্লোরিডাতে অনেক উডস আছে, ওইসব উডসে কিন্তু আপনার হিংস্র কুকুর বা নেকড়ে নাই।
হ্যাঁ, মানে নর্মালি উডস থাকতেই পারে, কিন্তু
উডসে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালিগেটর আছে,
রাইট?
হ্যাঁ, তারপর আরো যদি ভিতরের দিকে যান ওখানে কয়েক জায়গায় আমি শুনছি যে ওয়াইল্ড বোর আছে, বন্য শুকুর আছে, বাট এই যে নেকড়ে বা এই ধরনের কিছু নাই। আর ওইটা যে ছিল ওইটা হচ্ছে আপনার একটা সিটির ভিতরে, আজ থেকে হয়তো 20-30 বছর আগে হয়তো ওই জায়গাটা আর একটু আন্ডার ডেভেলপ ছিল,
সেটাই
ঠিক আছে। মানে এখন যেখানে আমি লাস্ট ডেটে রিকল করি ওখানে আশেপাশে তিনটা গ্যাস স্টেশন আশেপাশে। তো তারপরও রাতের বেলা বেশ কিন্তু নীরব হয়ে যায় জায়গাটা,
রাইট?
রাতের বেলা নীরব হয়ে যায়, ফেন্সটা আছে, এখনো অনেকে ভয় পায়। হ্যাঁ, যদি ওখানকার কেউ থাকে সে দেখতে পারে, 10th অ্যাভিনিউ অ্যান্ড আপনার ইসের কাছে কার্ক রোডের কাছে ওই জায়গাটা। এবং বেশ ওই গ্রেভিয়ারটা অনেকেই রাতের বেলা ওই লোকালিটির যারা আছে তারা অনেকে এখনো চোপা কাবড়ার কথা বলে ওখানে,
চোপা কাবড়া।
হ্যাঁ,
অলরাইট, আপনারা একটু অবশ্যই মনে রাখবেন চোপা কাবড়া। আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনাটাও খুব চমৎকার ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি SMS তো পড়বই, SMS একটু ফিরে এসে পড়ি, তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে। এবং কি অদ্ভুত ব্যাপার বাবু, হয়ে যে ঘটনাটা একটু আমরা শুনলাম সেই ঘটনা নিয়ে আমাদেরকে লিখেছেন একজন, তিনিও ফ্লোরিডা থেকে লিখেছেন। তিনি লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরটাতে আমি কাজ করেছি কিছুদিন, ফেসবুকে আপনারা গেলেই দেখতে পাবেন আমার ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে এটা আছে। মোফাজ্জল হক রনি লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরটাতে আমি কাজ করেছি কিছুদিন, আমি জানি চুপা কাবড়ার ঘটনা। আরিফ সাহেবের স্টোর 10 নর্থ এভিনিউ অ্যান্ড কার্ক রোডে, শুনেছি ফ্লোরিডা থেকে, বাবু ভাইয়ের সাথে বাবু ভাই আসলে কন্ট্যাক্ট করবেন। বাবু ভাই, আপনি ওনার জায়গাটা চিনতে পেরেছেন, রাইট?
আমি চিনতে পেরেছি, আমি ছিলাম কাম্বারল্যান্ড ফার্মসে।
ওকে,
আর আমার কাম্বারল্যান্ড ফার্মস এন্ড গালফ অয়েল, আমি ওখানকার গালফ অয়েলের ম্যানেজার ছিলাম স্টোরটাতে। ওইটার অপোজিটই আরিফ ভাইয়ের স্টোর আছে যেটা কথা উনি বলছেন।
ওকে,
ওইটা সম্ভবত কুক স্টাফ বা সামথিং নাম ওটা,
রাইট? পৃথিবীটা কত ছোট, তাই না? ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে কিন্তু লিখছেন এবং আপনার খুব ভালো লাগছে সরাসরি শুনছেন যে এটা আমার খুব ভালো লাগছে। এবং আমাদেরকে আরিফ রাব্বানি লিখেছেন, আমি তিনি কাতার থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন ফিলিং অসম। তো বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা যে SMS করছেন এটা আসলে অনেক ভালো লাগছে। আরাফাত রহমান বাবু ভাইয়ের ঘটনাটা অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে আবির লিখেছেন এটা কি রিয়েল পেজ, ডেফিনেটলি এটা আমার একমাত্র পেজ এবং আরো অনেকগুলো পেজ রয়েছে, সেই পেজগুলো থেকে আমি অনেকদিন থেকে রিকোয়েস্ট করছি যে আপনারা বেরিয়ে এসে অরিজিনাল যে পেজটা সেটাতে জয়েন করুন। SM আতিকুর রেজা আমাদের নাসিরাবাদ চিরাগাং থেকে এখানে SMS করেছেন এবং তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে, এবং তিনি বলছেন যে ফুর্তি অ্যাপ is excellent. Okay, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এস এম কে খলিল লিখেছেন, আজ শীত বেশি তাই ভয়টাও বেশি হওয়া চাই। কি মনে হচ্ছে, ভয় পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাদের একটু জানান। আমাদেরকে এছাড়াও এটা ফুটকির পেজ থেকে আমি পড়ছি, আমি এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসিন আহমেদ লিখেছেন আই লাভ ভূত এফ এম, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন আরো, এখানে আরো অনেকেই ফেসবুকের এই পেজটাতে লিখেছেন, আমাদেরকে সাইফুল খান লিখেছেন যে নরসিংদী থেকে, এছাড়া আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আতিকুর রহমান সোহেল বলে লিখেছেন অসম। তো আপনি যদি আমাদের এই পেজগুলোতে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhootfm.russell, এখানে আমাদের পোস্ট রয়েছে, সেখানে লাইক দিয়ে কমেন্ট করুন, অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং লাইক দিন, দেখবেন যে আমরা সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই পোস্টগুলো পড়ি। আমাদের সাথে আরো অনেকেই SMS এর মাধ্যমে তাদের অনুভূতির কথা জানিয়েছেন, দিনা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম, এবং তিনি বলেছেন যে ফ্রাইডে ইজ আনকমপ্লিট, আচ্ছা ইনকমপ্লিট উইথ ভূত এফ এম, ওকে। সো আমাদেরকে আছে এছাড়াও প্রিমু SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, শুভ্র, আরো অনেকেই আমাদের SMS করেছেন, নির্ঝর আমাদের SMS করেছেন আমাদেরকে মিথিলা যাত্রাবাড়ি থেকে, এছাড়াও রাজন আমাদের SMS করেছেন, আদিল আমাদের SMS করেছেন, আরো অনেকেই গাজী সালাউদ্দিন আমাদের উত্তর খান থেকে SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন এবং আমরা প্রথমেই জানতে চাইব আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো।
হ্যালো লিসনার, আমি সেলিম, এসেছি শান্তিনগর থেকে।
ওকে সেলিম, আপনার ঘটনা শুনি আমরা।
আমি কাজের সূত্রে ঢাকা থাকি, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চরহামু গ্রামে। প্রথমে আমি আমার বাড়ির বর্ণনাটি দিয়ে নিই। আমাদের বাড়ি ঘরের পূর্ব দিকে উঠান, উঠানের পরে পূর্ব দিকে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রকার গাছগাছালি আছে। তো ওই জায়গাটার একদম পূর্ব প্রান্তে একটি শেওড়া গাছ আছে, শেওড়া গাছ তো সাধারণত বেশি বড় হয় না, মাঝারি সাইজের শেওড়া গাছ ওটা। এরপরে বাড়ির রাস্তা, এরপরে পুকুর। তো শেওড়া গাছটি যেহেতু কোনো কাজে লাগছে না, তো সিদ্ধান্ত নেওয়া হলো যে গাছটি কেটে ফেলা হবে। তো এই গাছটি কাটার জন্য ওই পাশের বাড়িরই 12-14 বছরের ছেলে নাম আলাউল, ওকে বলা হলে ও প্রথম দিন গাছের সবকটি ডাল কেটে ফেললো। তো ওর ওই দিন অন্য কাজ থাকায় সে ওই দিন চলে গেল, পরের দিন গাছটি কাটবে বলে সে চলে যায়। তো যথারীতি আলাউলের রাতে খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়ে, ওদের ঘরে কারেন্ট নেই। আলাউল এবং তার ছোট ভাই একই খাটে শোয়, একই রুমে, তার মা শোন মেঝেতে। তো হঠাৎ মধ্যরাতে খাটের মধ্যে ধস্তাধস্তি শব্দে ওর মায়ের ঘুম ভেঙে যায়। তোর মা জানতে চান কি হচ্ছে, কোনো জবাব নেই। কয়েকবার জিজ্ঞেস করার পরও কোনো জবাব নেই। উনি কি করলেন, উনি ভাবলেন হয়তো দুই ছেলে খাটের মধ্যে মারামারি করছে, উনি বালিশের নিচ থেকে ওই গ্যাস লাইট নিয়ে পাশে কুপি বাতি আছে ওটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু উনি বাতিটা জ্বালাতে পারতেছেন না। কারণ হচ্ছে হঠাৎ একটি উনি যখনই ওই কুপি বাতিটি জ্বালানোর চেষ্টা করেন কেজন একটা বাতাস এসে ওটা নিভিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে কেজন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ ট্রাই করলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, অনেকগুলো কাঠি খরচ হয়ে গেল। তো এই অবস্থায় হঠাৎ ওদের ঘরের পূর্ব দিকে জানালার ওই যে জানালার যে হুক থাকে ওটাকে আমরা খিড়কি বলি, ওটা খোলা শব্দ হয় এবং জানলা খুলে যায়। তখনই ওই ধস্তাধস্তি শব্দটা থেমে যায়। এই অবস্থায় ঠিক ওই মুহূর্তে উনি ওই কুপি বাতিটা জ্বালাতে সক্ষম হন। কুপি বাতির আলোতে দেখতে পেলেন যে ঘরে কোথাও তার দুই ছেলে নেই, জানলা খোলা। তো উনি ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন, উনি ভাবলেন হয়তো দেরি হয়ে যেতে পারে অন্য কাউকে সাথে নিলে, তাই তাড়াতাড়ি উনি একাই কুপি বাতিটা নিয়ে ওই দিকে বের হয়ে গেলেন। ওদের পাশেই ওই যেদিকে জানালাটা ওইদিকে গ্রামের কবরস্থান, কবরস্থানের পাশ ঘেঁষে চলে গেছে গ্রামের রাস্তা, ওখানে একটা কদম গাছ আছে। তো উনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে ওই কদম গাছে বসে হেলান দিয়ে, মাটিতে বসে হেলান দিয়ে ওই ছোট ছেলেটা ঘুরে ঘুমাচ্ছে। তো উনি কি করলেন, ওই ওকে আর না জাগিয়ে ওই পাজা খুলে করে নিয়ে এসে ঘরে শুয়ে দিলেন, দরজা লাগিয়ে দিয়ে আবার তিনি বড় ছেলেকে খুঁজতে বেরোলেন। তো কবরস্থানের দিকে কোথাও ওই ছেলেকে না পেয়ে ভাবলেন যে ওই আমাদের বাড়ির দিকে চলে আসলেন, ভাবলেন যে কাউকে সাথে নিয়ে খুঁজলেন। তা আমাদের উঠানের কাছাকাছি আসতেই উনি একটু দূর থেকে দেখতে পেলেন যে আমাদের উঠানের মাথায় একটা লিচু গাছ আছে, ওটা মাঝারি সাইজের, বেশি বড় না, ওটা শেওড়া গাছ থেকে বেশি দূরে নয়, যে শেওড়া গাছটার কথা বললাম। দেখতে পেলেন যে ওই লিচু গাছের উপর দিয়ে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে, আশপাশ সবকিছু শান্ত। তো ওনার, উনি মোটামুটি সাহসী মহিলা বলে ওনাকে জানে সবাই, আর ওনার বাস অনুযায়ী ওনার মনে সাহস ছিল যে হাতে যদি আগুন বা এ জাতীয় কিছু থাকে তো ওই এ জাতীয় জিনবোধ বা এ জাতীয় কোনো কিছু কারো কোনো ক্ষতি করতে পারে না, এই কারণে মনে একটু সাহস ছিল। উনি কি করলেন, কুড়ি বাতিটা নিয়ে একদম লিচু গাছে চলে, লিচু গাছের নিচে চলে আসেন। লিচু গাছের নিচে আসার পরই ওই ঝড়টা থেমে যায়। তো ওই কুড়ি বাতির আলোতে লিচু গাছে দেখলেন যে কিছু নেই। তো এবার তিনি ওই আলাউলের নাম ধরে জুড়ে জুড়ে ডাকতে লাগলেন, কয়েকবার ডাকলেন, কোনো জবাব নেই। তো এবার কয়েকবার ডাকার পর হঠাৎ জবাব এলো। তো ওনার মনে হলো কি, জবাবটা ওই দূরবর্তী গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে। উনি সিদ্ধান্ত নিলেন ওই দিকে যাবেন, আর উনি ওই তার ছেলেকে ডাকা অব্যাহত রাখলেন। ওনার উদ্দেশ্য তার অবস্থানটা শনাক্ত করা, যে কোন দিক থেকে আসছে। তো উনি ওইদিকে অগ্রসর হলেন আর আলাউল জবাব দিচ্ছে প্রতি ডাকের। ওনার হঠাৎ মনে হলো যে না, ওই দূরবর্তী গ্রাম থেকে নয়, ওই আওয়াজটা আসছে আমাদেরই বাড়ির অন্য একটা ফ্যামিলির, একটা পরিত্যক্ত বৈঠকখানা ঘর আছে, ওইটা প্রায় এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করে, প্রায় জরাজীর্ণ ঘর, ওইটা থেকে আসছে। উনি ওইদিকে চলে গেলেন, যা উনি যে ওখানে আবার ডাক দিলেন, এবার জবাব এলো। তো এবার নিশ্চিত হলেন যে তিনি, হ্যাঁ ওই ঘর থেকে তার জবাবটা আসছে। তো উনি ঘরে ঢুকার চেষ্টা করলেন, ঘরের দরজা তালা দেয়া, তো উনি কোনো রাস্তা পাচ্ছেন না। তো ঘরের ওই ঘরের বেড়া ছিল অর্ধেক, ছিল নিচের অংশটুকু ছিল টিনের, উপরের অংশটুকু ছিল ওই যে পুরনো আমলের ঘর, তো কাঠের ডিজাইন করা। তো উনি টিনের এক অংশ ওই জোড়ার দিকে খুলে ভিতরে হাত ঢুকালেন। এই অবস্থায় ভিতর থেকে একটা হাত এসে উনার হাত স্পর্শ করে, ওই ঠিক তখনই আলাউল ভিতর থেকে চিৎকার দিয়ে উঠে যে, মা আমি এখানে, আমাকে বাঁচাও। তো উনি বুঝতে পারলেন যে ওটা আলাউল, ওর হাত ধরে ওই দিক দিয়ে টেনে নিয়ে, টেনে বের করে নিয়ে আসেন। পরদিন আমরা ঘটনা শোনার পর আমরা আলাউলের কাছে জানতে চাই ঘটনা। তো আলাউল বলে কি, ওই যে রাত্রিবেলা সে ওই যখন ঘুমিয়ে যায়, তার ঘুম ভাঙে, তখন সে ওই টেপা কে যেন তার গলা চেপে ধরে আছে জুড়ে, আর আরেকজন তার কোমরের দিকে তার শরীর চেপে ধরে আছে, তারা দুজন তাকে মেরে ফেলতে চাইছে। তো সে দেখতে পায় যে লোকটি গলা চেপে ধরে আছে সেটি ওই তারই বয়সে বড় এক ভাতি, যাকে সে চাচা বলে ডাকে, ওর নাম আবু বকর। সে বলে যে, আমি দেখি কি, ওই যে আবু বকর চাচা আমার গলা চেপে ধরে আছে, আর ওর সাথে আরেকটি কালো কুচকুচে লোক, সে আমার ওই কোমরের দিকে চেপে ধরে আছে, ওরা দুজন আমাকে মেরে ফেলতে চাইছে, আর মাঝে আমাকে ডাকছেন, আমি সবকিছু শুনতেছি কিন্তু আমি কোনো জবাব দিতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। তো ওই অবস্থায় মা যখন আলো জ্বালানোর চেষ্টা করছিলেন, তখন ওরা আমাকে ওই জানলা খুলে শূন্য বাসিয়ে নিয়ে আমাকে ওই লেচু গাছে উঠায়,
ভয়াবহ ব্যাপার।
হ্যাঁ, লেচু গাছে উঠায়। তো মা আবার ওইদিকে ওইদিকে চলে আসলে ওরা আবার ওইদিকে নিয়ে আমাকে ওই ঘরে, ভাঙা ঘরে নিয়ে ঢুকায়। তবে ওই ঘরে কোন রাস্তায় ঢুকে সেটা আমি বলতে পারবো না, ওটা সে বলতে পারে না কোন রাস্তায় ওই ঘরে ঢুকায়, এইটুকুই। আর এখানে রাসেল ভাই, ওই যে তার ওই যে ছোট ভাইটা যেটা ওই ঘুমাচ্ছিল, ওর মা দেখতে পেলেন যে কদম গাছ ঝালান দিয়ে ঘুমাচ্ছিল, ও সকালবেলা কিছুই বলতে পারে না রাতে কি ঘটেছিল।
ওকে,
এই হলো ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতি নিলে মনে হয় বেটার হয়, কারণ একদম তারপরে টানা শেষ করব। সুতরাং আরো একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদেরকে, আমরা আজকে শেষে আপনাদের ফেসবুকে যে ঘটনাটা দিয়েছিলাম সেটা হয়তো শেষে শুনবো, তা আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। একবার বছরের শেষ 2014 সালের শেষ ভূতফেম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদেরকে সামার ইসলাম লিখেছেন যে আজকের শোটা অসাধারণ, লাভিং এভরি বিট অফ ইট। ওকে, সোহেল আমাদের যশোর থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূতফেম। রেজা আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। তিনি আজিমপুর থেকে তিনি এসএমএসটি করেছেন। আমাদেরকে ইয়াজ আহমেদ উত্তরা থেকে এসএমএস করেছেন, নিউ ফ্রেন্ড তিনি আমাদেরকে ময়ূরাক্ষী এসএমএস করেছেন এবং 2014 সালের লাস্ট এসএমএসটা তিনি করেছেন, যদি পারেন তাহলে পড়ে ফেলতে বলছেন। আজকে লাস্ট শো অফ 2014, সো ইট শুড বি লঙ্গার, মাত্র 2 hours is not enough. আমরা আজকে সেটা আমাদের আসলে আমি জানি না যে আজকে কতটুকু সেটা সম্ভব হবে, তবে আমরা দেখি ফার্স্ট শো তো বছরের প্রথম শো যদি একটু লম্বা করতে পারি দেখি চেষ্টা করে দেখব। মোস্তাক আমাদের বেলি রোড থেকে এসএমএস করেছেন এবং তিনি তাদের ছোট বিবি মানিশা এছাড়াও তার ওয়াইফ তাবাসুম তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আমাদেরকে মারজান লিখেছেন যে অনেক ঠান্ডা একটা ওয়েদার বাট স্টোরিগুলো অনেক হট। ওকে, আমাদেরকে নেত্রকোনা থেকে এসএমএস করেছেন নাফিজ এবং মিম খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, থ্যাংকস ফর প্লেয়িং আওয়ার অডিও ক্লিপ। ওকে, আপনারা অডিও ক্লিপটি পাঠিয়েছেন, রাইট। আমাদেরকে সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে টিজে শরীফ নোবেল ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে জিহাদ এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে, সুমন আমাদেরকে এসএমএস করেছেন, মিথিলা খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, তার কাছে বাবু ভাইয়ের গল্পগুলো ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 40F40 স্পেস দিয়ে, আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের নেক্সট যে অতিথি ডিনারের কাছে।
মানিকগঞ্জ জেলার সিংগার নামক জায়গার একটি ঘটনা
শুনি।
তো রাসেল ভাই, ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাপ্পি নামে একজন। তো উনি কামরাঙ্গীর একটি ফার্নিচার দোকানে কাজ করেন। তো ঘটনাটি আজ থেকে 25-26 বছর আগে একটি ঘটনা, তখন উনার বয়স 4.5-5 মাস হবে এবং ঘটনাটি তার সাথেই ঘটে। ঘটনাটি উনি উনার পিতামাতার মুখে শুনেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো একদিন তার আম্মু তাকে নিয়ে উঠানে বসে কাজ করতেছিলেন। তো তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। তার বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার মা হাতের কিছু কাজ করে তাদের সংসার চালাতেন। তো তার মা তাকে নিয়ে উঠানে বসে যখন কাজ করতেছিলেন, তখন তার মানে সুতার প্রয়োজন হয়। উনি উঠানে তার বাচ্চাটাকে রেখে, মানে বাপ্পি যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, তাকে রেখে উনি রুমের ভিতরে চলে আসেন। তো রুমের ভিতরে এসে উনি যখন সুতো খুঁজতেছিলেন, তখন উনি বাইরে থেকে ওই উনার বেবির কান্নার শব্দ শুনতে পান। তো কান্নার শব্দ শুনতে উনি যখন রুম থেকে বের হন, তখন মানে উনি মানে চিৎকার দিয়ে উঠেন। উনি রুম থেকে বেরে দেখেন যে ওনার বাচ্চাটাকে উনি বারান্দায় যেখানটা রাখছিলেন ঠিক সেখান থেকে অনেকটা দূরে এবং সে মাটিতে পড়ে আছে। তো এটা দেখে ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায় এবং সে তাকে যখন বাপ্পি ভাইকে সেখান থেকে উঠে খুলে নেয়, তখন তার আম্মা যেটা দেখে, যেটা দেখে উনি খুব বেশি অবাক হয়ে যায়, সেটা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকই ছিল, বাট ওই উঠানে রেখে যাওয়ার পর ওনার আম্মা এসে দেখে যে তার ঘাড়টা ডান দিকে মানে বাঁকা হয়ে আছে অস্বাভাবিকভাবে এবং দেখে মনে হচ্ছে যে ঘাড়ের বাম দিকটায় মানে মানুষের আঙ্গুলের মতো কিছু একটা জিনিস তাকে মানে চাপ দেওয়া হয়েছে এবং ওই জায়গার মাংসটুকু পুড়ে গেছে গরম কিছু দিয়ে। তো এটা দেখার পর ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায়। তো তাকে সঙ্গে সঙ্গে রুমে নিয়ে আসে। তো রুমে আনার পর বাপ্পি ভাইয়ের ফুপু ছিল, তো ওনাকে বলে। তো তারা অনেক ডাক্তার টাক্তার দেখায় ওই গ্রামের মধ্যে। তখন তো ডাক্তাররা তাকে যেটা সাজেস্ট করে যে ঢাকায় এনে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে। উনি কিন্তু জন্মগতভাবে স্বাভাবিকই ছিলেন।
আচ্ছা,
তো ওনারা এতটাই অসচ্ছল ছিল যে ওনাদের পক্ষে ঢাকায় এসে চিকিৎসা করা সম্ভব ছিল না। তো মাঝে মধ্যে তারা দুই এক বেলা খেয়েও দিন পার করতেন এবং কারো বাসা থেকে খাবার আসলে সেগুলো খেয়েই দিন পার করতেন। তো তাদের আর ওই আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না বাপ্পি ভাই যেটা বলে। তো এরকম সময় তারা অনেক ওঝা দেখায়। তো ওঝা যেটা বলে, একজন ওঝা বলে যে ওকে তো খারাপ জিনিস পাইছে, তো ঘাড় মটকে দিত, তুমি আসাতে হয়তো সে বেঁচে গেছে, মানে এটা ঠিক করতে পারবো না আমরা। তো তারা মুকান্নাকাটি করতো আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন। তো উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে ওনাদের বাসায় মানে আসরের নামাজের পর থেকেই রাসেল ভাই একটা কুকুর তাদের বাসায় আসতেন। তো কুকুরটা দেখতে খুব মানে অস্বাভাবিক ছিল, যে তার একটা চোখ ছিল না, মানে একটা চোখ নষ্ট ছিল কুকুরটার এবং সে এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। ঠিক তাদের বাসায় এসে বসে থাকতো আসরের পর থেকে ঠিক ফজরের আগ পর্যন্ত তাদের বাসায় উঠানের পাশে সে কুকুরটা বসে থাকতো এবং সে বার্কিং করতে থাকতো খুব মানে করুণ একটা সুরে। তো তার আম্মু অনেক সময় রুম থেকে বের হয়ে তাকে তাড়া দিছে, বাট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সে কুকুরটা আবারও তাদের বাসার সামনে এসে বসে বার্কিং করতেছে। তো এরকম চলতে চলতে একদিন ওই বাপ্পি ভাইয়ের আম্মু যেটা স্বপ্ন দেখেন, আর এদিক দিয়ে তার শরীরে যেটা হয় যে একজনের ঘা দিয়ে ভরে যায় সমস্ত শরীরে। তো ওনারা প্রায় তার বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। তো একদিন ওনার আম্মু স্বপ্নে দেখতেছেন এরকম যে তার ছেলেটা মারা গেছে এবং তাকে কবর দেওয়ার জন্য গ্রামের সব লোকজন একত্রিত হয়েছে। তো ওনাকে যখন কবরে ওই লাশটা রাখা হয়, তখন তার আম্মু দূরে দাঁড়িয়ে উনি কান্না করতেছিল, উনি স্বপ্নে দেখতেছেন। তখন উনি দেখলেন যে কোথা থেকে একজন পাগলের মতো একটা লোক আসলো সবার মাঝখান দিয়ে, এসে উনি সঙ্গে সঙ্গে সে কবরটার ভিতরে নেমে গেলেন। ওনার আম্মা এটা স্বপ্নে দেখতেছেন। তো কবরের ভিতরে নেমে গিয়ে উনি যেটা করলেন যে ওই বাচ্চার লাশটাকে উঠিয়ে তার মায়ের কোলে দিয়ে বলতেছেন যে যা ওকে ছেড়ে দিলাম। তো এটা দেখার পর তার আম্মুর ঘুম ভেঙে যায়। তখন ঠিক ফজরে আজান দিবে দিবে এরকম একটা সময়, তখন তার আম্মা ঘুম ভেঙে যাওয়ার পর উনি সেই কুকুরটার বার্কিং করার শব্দ উনি শুনতে পাচ্ছিলেন রুম থেকে। তো প্রথম প্রথম ওনার খুব ভয় পেতেন, তো যখন উনি স্বপ্নটা দেখলেন তখন নাসির ভাই উনি রুম থেকে বের হন। রুম থেকে বেরো দেখেন যে সেই কুকুরটা সেখানেই বসে আছে। তখন উনি মানে কি চিন্তা করলেন উনি নিজেও জানে না। ওনার রুমে কিছু খাবার ছিল ওনাদের সকালবেলার জন্য, যেহেতু আমি আগে বলছি ওনাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন উনি রুম থেকে সেই খাবারগুলো বের করে এনে সেই কুকুরকে দেয় এবং দিয়ে তার আম্মু যেটা বলে যে আমার সামর্থ্য এতটুকুই ছিল, এর বেশি আমার কাছে মানে কিছু দেওয়ার মতো নেই আপনাকে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সেই কুকুর তার দেওয়া সবটুকু খাবার খায়। খাওয়ার পর যে ওই সেদিন যে চলে যায় তারপর থেকে কিন্তু আর কোনোদিন তার সেই কুকুরটাকে তাদের বাসা আশেপাশে দেখেনি। এবং বাপি ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেন উনি এখন প্রায় 25-26 বছর ওনার বয়স, উনি মানে সুস্থ বাট ঘাড় উনি এখন পুরোটা ঘুরাতে পারেন না, কিন্তু হালকা পাতলা মুভ করতে পারেন ঘাড়টা।
অনেক ধন্যবাদ দিনের, আজকে আসলে হাতে আর সময় নেই। আমরা কিছু ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন রোমিও জুনিয়র, আমাদেরকে দেখতে পাচ্ছি যে এভার বয় এখানে এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি জিহাদের জন্য দোয়া চেয়েছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে এখানে কমেন্ট করেছেন, কারিশমা আখতার, আমাদের আবির আহমেদ, তারপরে আয়ুব খান সহ আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমার যে পেজটা আছে সেখানে আফিয়া আঞ্জুম, তারপরে মহিশ মশিউর রহমান রকি, তারপরে দেখতে পাচ্ছি আবরার জাওয়াদ সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। কিন্তু আজকে হাতে আসলেই আর সময় নেই, কারণ আমাদের আরো একটা অডিও ক্লিপ রয়েছে। আমি আপনাদের সেই অডিও ক্লিপ সম্পর্কে বলি যে কয়েকদিন আগে December 21 তারিখে আমি একটা পোস্ট করি, যে পোস্টের মধ্যে রনি ওয়ার্নার্স এর একটা বাসা নিয়ে একটা ঘটনা আমরা শুনব বলেছিলাম। সেটাও আমাদের দেশের বাইরে একটা ঘটনা আছে, কিন্তু মোটামুটি সবকিছু ছিল, ভ্যারিয়েশন ছিল প্রচুর, ঢাকায়, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, তারপরে ফ্লোরিডার ঘটনা শুনেছি আমরা, এখন যেটা শুনবো সেটাও সম্ভবত আমেরিকায় ঘটেছিল এই ঘটনাটা। সো এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমাদের মধ্যে, আমাদের আজকের এপিসোডে ছিল, বছরের শেষ এপিসোডটা। আপনারা আশা করছি এখন পর্যন্ত যারা শুনলেন তারা অনেক এনজয় করেছেন। যেতে যেতে শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে যে বছরের শুরু যে এপিসোডটা সেটা যেন আমরা সুন্দর করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে, আর আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাব। আমরা চলে যাব অডিও ক্লিপ এবং বিদায় নেব, তার আগে আমার পক্ষ থেকে, মাসুমের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এবং পূর্ণ বছরে যা কিছু ঘটেছে, যা খারাপ কিছু ঘটেছে, ভালো কিছু ঘটেছে, সবকিছুই আমাদের লার্নিং, এবং সেগুলো না ভুলে গিয়ে সেগুলোকে সাথে নিয়ে, খারাপ লাগাগুলোকে সাথে নিয়েও আমরা যেতে চাই নতুন বছরে, এবং আমরা সেই বছরটাকে সফল করে তুলতে চাই। আমরা শুরু করেছিলাম 2010 সালে, 2015 চলে আসছে, এর মধ্যে তো অনেক কিছুই হয়েছে। এবং এখন ভূত এফএম বা এই আমাদের যে যা কিছু সেটা একটা মানে বিরাট মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এমন একটা জায়গায় গেছি আমরা, যে আপনাদের সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা। কথা হবে আবার আগামী শুক্রবারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
ছবি শেয়ার করলাম, কিছু ভিডিও রনি আপলোড করতে থাকে মুভ করা আছে কিছু উইকের মধ্যেই, ভিডিওগুলো আমি পারলে আমি শেয়ার করবো জিনিস প্রোফাইল ফেসবুক। তা আমাকে প্রথমে যেদিন কল করে, কল করার পরে বলে তুমি কি জানো যে এরকম আমার বাসার গ্যারাজ ডোরটা অটোমেটিক খুলে যাচ্ছে। আই ওয়াজ লাইক ওয়াই ডোন্ট ইউ কল দা টেকনিক্যাল গাই, ইউ নো, লাইক দ্যাট, ইউ নো, দ্যাট কোম্পানি ইনস্টল করছে, কল দেম আপ, দে মাইট বি এবল টু ফিক্স ইট। সো বলল যে দে কেম এন্ড চেক, কিন্তু তারপরে কোনো মানে কোনো ফ্ল নাই আসলে, কেনই বা গ্যারাজ ডোরটা খুলে যাচ্ছে ইয়ে হচ্ছে বলতে পারছে না। তাই বললাম আমি তো ভাই আমি হচ্ছি মানে আইটি মানুষ, তো কম্পিউটার কম্পিউটার আমি দেখতে পারি, বাট আই স্টিল লাইক আমি জাস্ট টু স্টাডি আই ক্যান গো এন্ড চেক ইফ দেয়ার ইজ ইউ নো কানেকশন লাইক আই ক্যান ফিগার আউট। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে এভরিথিং ইজ ফাইন, যে আমি ম্যানুয়াল টেরাল ঘাটলাম, কেটে নিয়ে দেখলাম, দুই তিন মিনিট চেষ্টা করলাম, এন্ড লাইক নো কোনো ফ্ল নাই, এন্ড ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন। যাই হোক, সঙ্গে আমি ডিনার টিনার করে আমি রাতে চলে আসলাম। পরের দিনের ঘটনা, রনি আমাকে লাঞ্চ অর্ডার ফোন দিল, বললো যে তোমার কি সময় হবে? কারণ কেন তাহলে যে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, একটু দেখবে? কারণ কি ব্যাপার, তাহলে দেখো। আমি ফেসবুকে ভিডিওটা দেখলাম, আমি আমি চেষ্টা করবো শেয়ার করতে ভিডিওটা। ওর সিলিং, বাসার সিলিং ইজ অ্যাবাউট লাইক 8-9 feet টল, এন্ড সেই সিলিং এর থেকে যেটা হচ্ছে যে স্যান্ডেলিয়ার যেটা সিলিং থেকে ঝুলছে ঝাড়বাতিটা, অত ভারী ওজনের ঝাড়বাতি অটোমেটিক দুলছে। রুনি হচ্ছে খেলা দেখছিল, তো রুনি হঠাৎ করে উঠে যায় খেলা ছেড়ে, এরকম খেলা বাকল মানুষ হঠাৎ করে ধরনের ইনসিডেন্ট থেকে উঠে যায়, উঠে গিয়ে ও পুরো ভিডিওটা করে, আমি ফেসবুকে পেস্ট করে, এবং আমার ওখানে ও ডিসক্রাইবও করে যে হোয়াটস গোয়িং অন। ও পরে আমাকে যখন আমি পরে যখন আমাকে বললো যে স্যান্ডেলিয়ারটা মানে নিচের থেকেই মুভ করতেছিল, লাইক ইট ওয়াজ লাইক সুইং ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট। তো আমাকে বললো যে ইজ ইট স্ট্রেঞ্জ, বিকজ লাইক ও একা বাসায়, ওর ওয়াইফ ছিল না, ওর বাচ্চারাও বাইরে ছিল, ও আর ওর কুকুর গুলো বাসায় ছিল। তো যাই হোক, আমি বললাম যে মেরি ম্যান, লাইক ইউ নো, লাইক ইটস ভেরি ওল্ড টাউন, anything can happen, but you know, I said like hope for the best. That's the first week chole gelo, second week chole gelo, ei ghotonar pore generally third week I got a call again from Ronnie, bole je tumi ki jano Brutus je tomar raat 12 tar theke grounds and munch dikito Brutus, Brutus hocche Ronnie one of the dog, like American pit bull, it's a very like you know aggressive dog, mane jayo so Brutus rati raat 12 tar por theke dorjar dike takay growl kore করে। এরপরে ঘটনা যেটা, এরপরে ঘটনা হচ্ছে রুনি আমাকে বললো যে তুমি কি জানো যে আমি একটা মেয়েকে দেখেছি, কি মানে আই সাও ওয়েমেন যে লিভিং রুমের দরজা খুলে গ্যারেজের দিকে বেরিয়ে গেল। কারণ আমি বললাম যে বলে হ্যাঁ, এবং মানে দরজা খুলে মানে গেছে দরজা ব্রেক করে আসলে, সেটাই ও বলতে চাচ্ছিল আমার বলার ভুল। এরপরে আবার ও বললো যে এরপরে আবার আর কিছু বেশ করলো, ছবিটা এরকম Brutus আর ক্যান্ডি দাদা ডগ ওরা বসে আছে কাউচে, এবং কাউচের ঠিক রাইটে মনে হচ্ছে যে আরেকটা মানে কোন একটা অবয়ব বসে আছে, ইটস লাইক রিয়েলি লাইক শেডি এন্ড এভরিথিং, লাইক ইটস ইজ জাস্ট লাইক অ্যান অ্যাপারিশন। সো তারপরে মানে রনি আমাকে বলছিল পরে যে মানে ইটস ইজ লাইক ইটস রিয়েলি ফ্রিকি, এন্ড ও আসলে এরকম হুট করে পুরানো বাসাটা কিনে ফেলেছে, এখন আসলে মুভ আউটও করতে পারছে না, ওর মেয়ে ওখানে স্কুলে যাচ্ছে, সো ও বুঝতে পারছে না কি করা যায়, বা এই থিংস মানে এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। যাই হোক, ছোট্ট ঘটনা শেয়ার করলাম, হান্সভিলের আরো অনেক ঘটনা আছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।